This track was downloaded from FusionBD.com.
Royal Tiger Drink presents Jaha Bolibo, Shotto Bolibo. Recharge yourself. ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
সময় প্রিয় শ্রোতা, রবিবারের রাতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। এখন থেকে শুরু করে রাত দুটো পর্যন্ত আমার সঙ্গে একজন রয়েছেন যিনি আজকে নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো লাখো মানুষের সামনে তুলে ধরবেন, কনফেস করবেন। কে তিনি? অনুষ্ঠানের শুরুতেই চলুন আর জে রাজুর কাছ থেকে জেনে নেই কে রয়েছে আজকে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবর মঞ্চে। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োর সেলফ।
ধন্যবাদ কিবিয়া। সত্য বলার মঞ্চে আজ আমাদের অতিথি আবুল হোসেন। 40 বছর বয়সী আবুল হোসেন ধর্মভীরু একজন মানুষ। তার জীবনে সুপ্ত একটি বাসনা রয়েছে, আর সেটি হচ্ছে কোনো একদিন ঘুরতে যাবেন ব্যাংকক। খাবারের মধ্যে রুটি তার পছন্দের খাবার। এছাড়াও তিনি টেলিভিশনে খেলা দেখতে পছন্দ করেন, বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা দিতে পছন্দ করেন, সময় পেলেই তিনি বেরিয়ে পড়েন ঘুরতে। সুন্দর সাবলীল একজন মানুষ আবুল হোসেন। সেই আবুল হোসেন কেন আজ সত্যের মঞ্চে তা জানতে চলে যাচ্ছি আর জে কিবরিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োর সেলফ।
ওকে, আমরা জানলাম যে আবুল হোসেন আজকে আমাদের রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব তো রয়েছেন। আবুল হোসেন, আমি প্রথমে আপনার কাছ থেকে জানতে চাইব যে আজকে আপনি নিজের জীবনের অপরাধগুলো, ভুলগুলো রেডিওর লাখ লাখ মানুষের সামনে কনফেস করতে যাচ্ছেন, বলতে যাচ্ছেন। এটার জন্য নিজের বিবেক কোনো না কোনো ভাবে জাগ্রত হতে হয়, নইলে এত বড় সাহস করে আসলে সব মানুষের সামনে আসা যায় না। আপনার বিবেক জাগানোর কাজটি আসলে কে করেছে?
বিবেক জাগানোর কাজ যখন আমি অনুষ্ঠানটা আজ থেকে আরো এক বছর আগে শুনি, তখন আমি খুব বাস্তবের মুখোমুখি ওই টাইমে পরীক্ষা দিচ্ছি, মানে খিদার যন্ত্রণায়, অভাবের যন্ত্রণায়। তারপর আমার নিজেকে আমি বিক্রি করি নাই, অনেকে আমাকে অফার করত বে আসো, আমি যে টাকা দিয়ে আর কি হবে। মানে এখান থেকে আমার বিবেকের সাথে তখন আমি যুদ্ধ করছি।
এই অনুষ্ঠানটি শুনে,
শোনার পরপর থেকে তখন আমি যে এই এবিসি রেডিওর অনুষ্ঠান আমি রাত ভোরেই বুক করতাম।
আচ্ছা আচ্ছা, তার মানে আপনি বলতে চান যে আপনার বিবেক জাগানোর কাজটি করেছে স্বয়ং যাহা বলিব সত্য বলিব। ওকে, আমরা প্রিয় শ্রোতা জানলাম যে এই অনুষ্ঠানটি যেটা আপনারা এই মুহূর্তে শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব, এই অনুষ্ঠানটি মূলত আজকের অতিথি যিনি রয়েছেন আবুল হোসেন তার বিবেক জাগানোর কাজটি করেছে। বড় বড় মতোই থাকছে SMS পোল, যেটার মাধ্যমে আজকের অতিথি যা এখানে বলবেন সেটা যেকোনো সময় যদি প্রশ্নবোধক ব্যাপার হয়ে দাঁড়ায় তাহলে সেটা ভোটের মুখোমুখি চলে যাবে, এবং আমাদের লিসনাররা যে ভোট দেবেন সেখানে যদি নো পার্সেন্টেজ বেশি হয় তাহলে কিন্তু আমাদের যিনি আজকে গেস্ট হিসেবে এখানে এসেছেন তার বলার ক্ষমতা ক্ষুণ্ণ হবে, তিনি আর বলার সুযোগ পাবেন না। এবং বরাবরের মতোই আমাদের সঙ্গে থাকছে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। আমার সঙ্গে তিনি রয়েছেন ফোনে, আমি তাকে প্রথমেই একটি হ্যালো বলতে চাই। ডক্টর তাজুল ইসলাম, আরো একবার ওয়েলকাম করছি আমাদের এই অনুষ্ঠানে এবং আশা করছি যে পুরো অনুষ্ঠান জুড়ে আপনি আমাদের সাথে থাকবেন। আজকে আবুল হোসেন যে কথাগুলো বলবে সেটা শোনার পরে আপনি আপনার মূল্যবান মতামত জানাবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা শুরু করছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব মূল পর্ব। জি, আপনি একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করুন, আমরা ছোটবেলা থেকেই শুনতে চাই, বলুন।
আমার জন্ম টঙ্গী বাস্তরা এরশাদ নগর। আমি 1975 জন্ম। আমার বাবা কাঠ মিস্ত্রি কাজ করতো, খুব ভালো একজন মিস্ত্রি ছিল।
আপনি কি প্রথম সন্তান ছিলেন?
না, আমি সবার ছোট।
কয় ভাই বোন আপনারা?
পাঁচ ভাই বোন।
তা আপনার আগে আরো চারজন আছে?
আছে।
আচ্ছা, ঠিক আছে, বলুন। তারপর?
তারপর ওখানে আমার জন্ম। জন্মের পরে ওখানে যখন নতুন বস্তি, কোনো বাজার নাই, কিছু নাই, সব দিকে মগ্ন, মানুষের কাজকর্ম নাই, সব দিকে অভাবের ভিতরে সবাই উপভোগ করছে। তাই যাই হোক, অন্য অন্য পরিবার থেকে আমার বাবা যেহেতু একজন কাঠমিস্ত্রি ছিল, আমাদের ইয়াটা একটু ভালোর দিক ছিল। তারপরে যখন আমি বুঝে আসি, তখন মোটামুটি আমি যেরকম কারো সাথে বেশি কথা বলি না, আগের থেকেই ছোট থেকেই আমার অন্য ধরনের একটা অভ্যাস, আমি বেশি কথা বলি না কারো, কারণ কোনো কিছু চেয়ে আমি কোনো চাহিদা মিটাইতে পারি না, দেখি আমি কারো কাছে কোনো বেশি কথা বলি না। যাই হোক, এইভাবে অভাব অনটলে জীবন যখন শুরু, 6-7 বছর পর আমাকে সরকারি স্কুলে ভর্তি করায়। ওখানে আমার বাড়ির সামনে স্কুল, ওখানে আমার খালতো ভাইয়ের সাথে আমার খুব ছোট থেকে একটা বন্ধুত্ব। ওদের বাসায় যাই, খেলাধুলা করি ওর সাথেই, খুব একদম যেটা এখনকার সময় বলে নার্সারি। আর আমাদের সময় আমরা বেশি বলতো কেজিতে ভর্তি হই। আমরা দুনো ভাই, আরো খালতো ভাই, মামতো ভাই, আরো অনেকেই আছে। ভর্তি হওয়ার পরে কেজির থেকে মোটামুটি পাশ করে ছোট ওয়ানে উঠি। ছোট ওয়ান থেকে যখন মোটামুটি খেলাধুলা ভালো, এই দৌড় খেলায় মোটামুটি প্রাইজ পাইছি। তারপর যখন ওয়ানে উঠবো, ছোট ওয়ান থেকে যখন ওয়ানে উঠবো ফাইনাল, তখন আমি ফেল করি। আর একই টেবিলে আমার খালতো ভাই কালামের সাথে আমি বসতাম। যখন ওকে ওই ক্লাসে ডেকে নিয়ে যায়, তখন আমি মানবিক ভাবে ভেঙে পড়ি। তখন এই কথা আর কারো কাছে শেয়ার না করে আমার মাকে আমি দীর্ঘ কিছুদিন পর বলি যে, মা, আমি তো স্কুলে পড়বো না। যে কেন? আমি যে, আমার তো ভালো লাগে না, ও আরেক ক্লাসে পড়ে, আমরা দুজনে একসাথে ছিলাম। তাই আমি, তুমি এক কাজ করো, বাজারে যে মাদ্রাসা আমাদের আছে, এই মাদ্রাসায় আমাকে ভর্তি করে দাও, ওখানে আমি খাওয়া দাওয়া ভালো হবে, ওখানে যখন খাওয়ায়। তখন এই বিষয়ে মা এক পর্যায়ে তেমন ভালোই মনে করলো, তখন ওখানে আমাকে ভর্তি করে দেয়। তাই মোটামুটি আমি বাংলা যখন স্কুলে পড়ছি, বাংলা শব্দগুলো ভালোই চিনি। তাই মোটামুটি যখন আমি আরবিতে বসি, তখন আমার কিছুটা ভুল যায়। এইভাবে করতে করতে বছর দেড়েকখানি ওখানে পড়লাম। পড়ার পরে ওখানে অনেক ছেলে পেলের সাথে পরিচয় হলো। ওরা সন্ধ্যার টাইমে মাদ্রাসা থেকে বের হয়ে যায়, ওয়ালটপ থেকে বের হয়ে যায়। যাই হোক, এইভাবে একদিন সকালে ক্লাসের টাইমে এক হুজুর আমাকে অমানবিক ভাবে অত্যাচার টর্চার করলো, একটি পড়ার ভুলের জন্য।
মানে
পড়ার ভুলের জন্য? হ্যাঁ, অমানবিক টর্চার, এবং খুব খারাপ, ব্যাট দিয়ে পিটানো এবং খুব অমানবিক ভাবে। তখন আমি কোন রকম ওখান থেকে পালিয়ে আসি। পালিয়ে আসার পর আমি মাকে বলছি যে এই বিষয়। তখন মা বলছে, তোমার তো ধরে নিয়ে যাবে, যাও। তখন আমি যাই নাই। না যাওয়াতে বিভিন্ন পোলাবনের সাথে পালায় পালায় থাকতাম। এইভাবে থাকতে থাকতে যাই হোক, এক পর্যায়ে আমার মা একটা বাজারে দোকান নেই লাকড়ি ঠাকড়ি বেচার জন্য। তখন ওই মা আমাকে ধীরে ধীরে মায়ের সাথে ওই দোকানে আমাকে মা বসিয়ে দেয়। আমার বয়স তখন বেশি না, হয়তো 10 বা 11 হবে। তখন বসায় দেওয়ার পর পাশে আবার একটি দোকান থাকে, ভাঙ্গারির দোকান।
মানে আপনার লেখাপড়া তখন বন্ধ হয়ে গেল? মাদ্রাসা তো পড়া বন্ধ, আর স্কুল তো আগে থেকেই বন্ধ ছিল। ওকে,
তখন আমি এই দোকানে বসি, মোটামুটি মায়ের সাথে সহযোগিতা করি, লার্কি টার্কি বেচি বা এরকম ভাবে। তো পাশে একটা ভাঙ্গারি দোকান, ওরা অনেক ছেলে পেলের আয়া ভাঙ্গারি টোকায় টাকায় না বিক্রি করতো। আমি দেখতাম, আমি তো বেশি কথা বলতাম না, দেখতাম দেখতাম এটা সেটা, আবার লোহা জাতীয় অন্য কোনো দামি দামি জিনিস চুরি করে নিয়ে আসত। তখন আমি দেখতাম, একদিন আমি দুপুরবেলা বাসায় ভাত খেতে যাই, ডিব্বার ভিতরে টাকা রেখে দোকানে। তখন তো তালা ছিল না, খুব টাইট করে আর কি বাইন্দা বিন্দা বাসায় গেছি। বাসায় যা গোসল করে ভাত খেয়ে আসা আইসা দেখি টাকা দোকানে নেই। তখন আমি ভয়ে কাতর যে মা তো মারবে, বড় ভাই আছে উনি তো মারতে পারে, যাই হোক এটা ভাইবা। আমি কি করছি, মার কাছে বলছি, মার কাছে বলার পর মা আর কিছু বলে নাই, মানে বুঝতে পারছে মা যে টাকাটা মনে এটাই নেবে। আমি কোনো কিছু গেছি বলতে পারেন, আমার কাছে নিজের কাছে খুব খারাপ লাগলো আর খুব আমি আফসোস করতেছি যে টাকাটা নিয়ে গেল, মা তো আমার খুব অবিশ্বাস করতেছে নাকি এরকম বিষয়। তো আমি একে একে সন্ধ্যার পরে ওই ছেলেদের সাথে আড্ডা পাড্ডা শুরু করে দিলাম। এভাবে দিতে দিতে ওদের সাথে এক পর্যায়ে এই সামনে দিয়ে মিশা গেলাম, কিন্তু ওদের সাথে কোথাও যাই না আমি, এমনি জাস্ট চলাফেরা করি আর কি। সন্ধ্যার পর ওই দোকানের সামনে রীতি থাকে এই হিসাবে।
টাকাটা যে নিয়ে গেল, কে নিয়ে গেছিল তখন আপনি জানেন
না? না,
ওকে, মানে দোকান থেকে টাকাটা চুরি হয়ে গেছে।
তারপর এইভাবে করে হঠাৎ অষ্টশীর বন্যা চলে আসে, তখন পুরো এলাকার ডুবা জায়গা। মা বলছে তুমি স্কুলে বা ছাদে আরো আরো মানুষ আছে ওখানে যেয়ে ঘুমাও, আর বাড়ির থেকে তো মা উপরে মাচাং করে রাখছে, যেখান থেকে গেলে সবকিছু চুরি করে নিয়ে যাবে, যাই আছে আর কি ওগুলা। তখন আমি ঠিকই ওই স্কুলে গেলাম, দেখলাম ওই ছেলে পেলেরা আরো এলাকার বহুত মানুষ আর কি অষ্টশীর বন্যা। তারপর আমাদের ওখানে একটা দিঘির পাড় আছে উঁচা জায়গা, ওখানেও দুনিয়ার মানুষ। তখন ওখানে খুব খাবারেরও খুব অভাব যাচ্ছে, তো স্কুলে এক টাইম করে খিচুড়ি দিত রাত্রে, সকালেও কিছু দিত খুব লাইনটা। তখন কিছু পোলাবানের সাথে চলে আসলাম টুঙ্গি স্টেশন, রাত্রে ঘুমে সকালবেলায় চলে আসলাম টুঙ্গি স্টেশন। এখানে ওই ভাঙ্গারি পোলাবানের সাথে মিশা ভাঙ্গারি ঢুকাইতে গেলাম, ওদের সাথে মিশলাম। দেখি ওরা এইভাবে 10-12-15 টাকা বিক্রি করলে মোটামুটি খাওয়াটা চলে। এভাবে করতে করতে মানে এখানে কিছুদিন পর পানি শুকাইলো, তারপর গেলাম বাসায়। মা জিজ্ঞাসা করছে, জিজ্ঞাসা করার পরও মানে এরকম একটা বিষয়টা গুরুত্বভাবে নেয় না, আমি আবল তাবল কাটাই দিছি যে এইটাই সেই করছি।
এই সময়টাতে কি বাড়ি থেকে আপনি ডিটাচ ছিলেন সম্পূর্ণ?
হ্যাঁ, ছিল,
মানে বাড়িতে যাওয়া আসা কোনো কিছু ছিল না, বা মাকে কোথাও বলেও আসেন? রাত্রেবেলা থাকতেন কোথায়?
রাত্রেবেলা ওই স্টেশন শুয়ে থাকতাম,
স্টেশনে শুয়ে থাকতেন। তখন বয়স কত?
তখন বয়স ওই যে অষ্টশীর বন্যার সময়। ধরুন
আপনার বাকি ভাই বোন যারা ছিল, ওনারাও কি একইভাবে ছোটবেলাতে?
আমার ভাই যখন আমি বছর পাঁচেক হয় বয়স, তখন আমার ভাই আর কি এই এই দিক থেকে এই কারণ বাজার সর্বপ্রথম আসে এই দিকে থাকে, এখান থেকে ওনাকে ইন্ডিয়াতে চলে যায়।
মানে উনিও পরিবারের সাথে কোনো যোগাযোগ?
না, ইন্ডিয়াতে চলে যায়।
সবাই এক একজন এক একদিকে চলে গেছেন। ওকে, অদ্ভুত একটা ব্যাপার আমার কাছে মনে হচ্ছে যে মানে বাবা মায়ের শাসন আদর কি কোনো কিছু ছিল না ছোটবেলাতে, যে সবাইকে একসাথে ধরে রাখা? নাকি অর্থনৈতিক অবস্থা এত দরিদ্র হবার কারণেই বলো?
হ্যাঁ, অর্থনীতি আছে। আর আমার বড় ভাইটা ঠিক আমি যখন হয়েছি যেটা শোনার কথা, তখন আমার বড় ভাইটা বিয়ে করেছে, বিয়ে করে আলাদা হয়ে গেছে। আর আমার বড় ভাইকে দেখতাম তারা দরজা লাগে বেশিরভাগ শুয়েই থাকতো, মানে আমাদের প্রতি একটা গুরুত্ব দিত না। তখন আমার বোন দুটারও বিয়ে হয় নাই, তো গুরুত্ব দিত না এইভাবে আর কি।
পেটের ক্ষুধা নিবারণ করার জন্য পারিবারিক যেই নিয়ম বা শাসন অনুশাসনের বেড়াজাল থাকে, যেটা একজন শিশুর বড় হয়ে ওঠার জন্য খুবই গুরুত্বপূর্ণ, পেটের ক্ষুধা এবং অর্থনৈতিক দারিদ্রের কারণে সেটা একেবারেই ছিল না ছোটবেলাতে, এটা খুব ভালো করে বোঝা যায়। ঠিক আছে, আপনি যেটা বলছিলেন যে সেই সময়টাতে ভাঙারি টোকাতেন এবং কোন একটা জায়গায় থাকতেন, পরিবারের সঙ্গে টিচার্স ছিলেন, ওটা দিয়ে কোন রকম নিজে খেয়ে পড়ে বাঁচতেন। তারপর
তারপর এইভাবে যখন এই টুঙ্গি স্টেশনে বিভিন্ন ধরনের ভাঙারি কোরআনের ছেলে পেলেরা অগুর সাথে মিশা গেলাম, মিশা যাওয়ার পর এখান থেকে আমি ক্লাস পার হয়ে গেলাম। সর্বপ্রথম আমি ট্রান্সফার হই এই ভৈরবে। ভাঙ্গারি কাগজ, তারপর ভাঙ্গারি বোতল, ভাঙ্গারি মাল বলতে যা বুঝায়, ঠিক আছে,
এগুলো কুড়ায় কি করতেন?
এই ভাঙ্গারি দোকানে বিক্রি,
ভাঙ্গারি দোকানে বিক্রি। হ্যাঁ,
তারপর ওই ভৈরব যাওয়ার পর ওখানেই দোকান আছে, তাই বললাম যে তাহলে আমাদের তো আর ওই জায়গায় টুঙ্গিতে কষ্ট করে নেওয়ার দরকার নেই, ওখানে আমাদের।
তার মানে আপনাদেরকে সোজা ভাষায় যেটা বলা হতো টোকাই সেই সময়টাতে?
হ্যাঁ, টোকাই।
আচ্ছা, হ্যাঁ,
পরে পরে ওখানে কিছুদিন থাকার পরে ওখানে থেকে আবার চলে আসি টুঙ্গিতে। টুঙ্গি থেকে আবার কিছুদিন থাকার পরে এভাবে করা দুইটি বছরের মতন যায়। কিন্তু এই দুইটি বছরে অনেক কিছু বিষয় আমার কাছে ক্লিয়ার হয়।
দুই বছরে আপনি কি বাড়িতে যাননি?
হ্যাঁ, এর ভিতরে মাস তিন মাস চার মাস পর একবার বাড়িতে আসতো।
বাড়িতে আসলে মা কি বলতো, বাবা কি বলতো?
মা বলতো কোথায় আসিলি বা কই, আমি বলতাম, মা বলতো বললেই সেই এমন জায়গায় আসিলাম।
তো বাবা মা শাসন করতো না?
শাসন করতো, আমার ভাই বা যতটুকটা আর কি চেকে রাখতে চাইতো তাই বাড়ি থেকে পালিয়ে যেতাম।
তারপরে আবার পালিয়ে চলে যেতাম।
হ্যাঁ, আবার পালিয়ে চলে যেতাম।
এই সময়টাতে আপনি যেটা বলছিলেন যে আপনি কিছু শিখলেন, কি শিখলেন, কেমনে শিখলেন?
এই সময়টা মানে এই সময় এই যে ওরা টুকাইয়া মানে কি ধরেন একটা গরিব এই সুযোগ পাইলে জানলা দিয়া চুরি করে নিয়ে আসতো বা ভালো কিছু আবর্জনা লোয়া এক সাইডে বাড়ির সাইডে বাড়ি থুয়া দিত, ওগুলা নিয়ে আসতো। এগুলা এভাবে আর কি কিছুটা শিখলাম। শিখার পরে মোটামুটি আমি নিজেকে যতটা খরচ চাহিদা মিটাইতে পারি আর কি। হ্যাঁ, তারপরেও কিছু টাকা থাকলে পোলা পাইন নিয়ে আবার রাত্রে খেয়ে ফেলতাম।
মানে আপনিও তখন এই কাজগুলো করতেন, টুকটাক চুরি করা ওদের সাথে সাথে?
হ্যাঁ।
প্রথম চুরিটা কোথায় করলেন মনে আছে?
আসলে এই বিষয়টা আমার পুরোপুরি আমি ক্লিয়ার না। তারপরে মনে করেন এই টুঙ্গি আসার পরে যেটা আমি প্রথম জেল জীবনে যাই,
কোন সময়? ওই তিন বছরের মধ্যেই?
এই তিন বছরের ভিতরে।
কি কারণে আপনি জেলে গেলেন?
এটা শ্রীপুর, গাজীপুর শ্রীপুরে, ওখানে আমরা স্টেশন ঘুমায় রিছি, রাত্রে এই গাড়ি ফেল করছি।
গাড়ি ফেল মানে?
হ্যাঁ, ওই যে ট্রেন ছিল আর কি।
ট্রেনে করে
টঙ্গির থেকে যাইতাম, বাট ওই বাঙালি কুড়ায় ট্রেনে করে আবার নিয়ে আসতাম। তারপর ওই দিন গাড়ি ফেল করাতে ঠিক আছে আমরা আসতে পারিনি, আমার সাথে আরো দুইজন আসল, ওরা আবার বড়, ওরা আমার এলাকার। ঠিক আছে, তো ওকে আমি সম্মান করতাম, ওই আমাকে এই লাইনে নিয়ে আসে আর কি। এই ধরনের এই যে ভাঙ্গারি কুড়ানো, ওর নাম শান্ত। তো স্টেশন শুয়ে রয়েছি, স্টেশনের ওই পূর্ব বাজারের ভিতরে কি এক দোকান চুরি হয়, ঠিক আছে, সেটা বিষয়ে আমরা কিছু জানি না। তো আমরা স্টেশন শুয়ে থাকি, রাত তিনটার দিকে আয়া এই আমাদের ভাঙ্গারি বস্তা টস্তা ঢালার ঢালার পরে হ্যাঁ কয়ে যে ওরা চুরি করছে, এটা কয়ে আর কি ওর তিনজন রে নিয়ে যায়, নিয়ে যায় মায়ের ধৈর্য করে থানায় ঢুকাই দেয়, থানার থেকে একটা চুরির মামলায় চালান করে। তখন আমার খেয়াল আছে, তখন এসে সব ক্ষমতায় যে তখন শ্রীপুর উপজেলা কোর্টে হাজির করে। হ্যাঁ, ওখান থেকে আমি খুব ছোট ১২ ১৩ বছরের, তখন গাজীপুর জেল ছিল সাব জেল, ওই জেলে তিনজনকে পাঠায়। তখন আমি যেভাবে হোক আর কি কয়েকদিন পর বাড়িতে খবর দিই, দেওয়ার পর আমার মা আসে কান্নাকানি করে, ১৫ দিন পর একটা কোর্ট পড়ছে।
তখন আপনার বাড়ির বয়স কত?
তখন ১২ বা ১৩।
১২ বা ১৩।
হ্যাঁ, ওকে। তখন মা রে বললাম যে আর এখানকার লোকজন বলতেছে আপনি নাকি শ্রীপুর কোর্টে গেলে আমার রে নিতে পারবেন। তখন মা আর লেট করে না, পরের দিনই যায়া আর কি আমাকে জামিন করে। পাশে আমার সাথে যে লোক একটা বন্ধু ছিল পপুলস, ওর বাড়ি আমার বাড়ি একসাথে সামনাসামনি, ওকে সহ জামিন করে। যাই হোক, এইভাবে পরে এলাকা আরসি মতন সবাই আমাকে ঘৃণা চোখে দেখছে, আমার আত্মীয় স্বজন মামতো ভাই খালতো ভাই সবাই আমাকে ঘৃণা চোখে দেখছে, আমি কারো সম্মুখীন হইতে পারি না, খুব কষ্ট লাগে। তখন আমি এক পর্যায়ে ট্যাক্সিকে আমি বাড়ি থেকে চলে যাই, টঙ্গি স্টেশনে আসা পড়ি। অনাহারে কয়েকদিন পর টঙ্গি স্টেশন থেকে এক পকেট মারের সাথে পরিচয় হয়, ওর নাম নূর ইসলাম, ও ব্যাংকের মাঠে এখানে বাড়ি ওর। তো ও বলছে যে ও ভারতে যাবে। তো আমি বলছি ভাই আমি তোমার সাথে যাব, যদি তুমি আমাকে নাও আমি এই টুকটাক এগুলো চুরি করতে পারি, তুমি আর ঠেকার কাজ আমাকে দিয়ে চলবে, আমার ঠেকার কাজ তুমি চালাবে। তখন ওর সাথে আর একটা লোক থাকে, তখন বলছে পিছিয়ে নিয়ে নে, সমস্যা কি, আমাকে গাঠি গুটি রাখবো, পরে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমি যখন বাহাদুরাবাজ ঘাট পারে ওদিকে যাই, তখন একটা মালগাড়িতে ওই পার যায়া ঘাট পারনের পর একটা মালগাড়িতে উঠি, উঠার পর সন্ধ্যার টাইমে একটা স্টেশন থামায়, থামানোর পর আমি তিনজন মালগাড়ির একটা পর কোনারে বসা দেখা জিআরপি আর নামাই। তখন বলে তোমাদের বাড়ি? আমি বলছি আমাদের বাড়ি টঙ্গি গাজীপুর। আর অব দুইটা থেকে দেখছে বড়, পরে তিনজন রে তিন জায়গায় নিয়ে নিছে বাড়ি, কই কারো বাড়ি করার কথা কারো সাথে মিশে না। পরে তিনজন রে স্টেশন না অগ দনুটারে মারলো আর আমার কানে ধরাইলো, তুমি যেখান থেকে আসছো ওখানে চলে যাও, আর হয়েছে ভারতে নেবার দালাল, ওরা কিডনি বিক্রি করে দেয়, তুমি ছোট মানুষ তুমি বোঝো না, পরে ওদেরকে রিলেন তো মানে পশ্চিম দিকে, যেমন পশ্চিম দিকে বললো যে তোরা দুজনে পশ্চিম দিকে আইতে যাবি গা, আর কোন দিকে না, ওরা বড় আর আমাকে স্টেশন স্টপ করে রাখলো। করে সকালবেলা আমাকে আরেকটা গাড়িতে উঠায় দেয়, 15-20 টাকা দিয়ে আর কি উঠায় দেয়। তখন আমি ওখান থেকে একটা গাড়িতে চলে যাই ঈশ্বরদি, পাবনা ঈশ্বরদি। তো ঈশ্বরদি আমি ভাঙ্গারি করাইতে পারি, ওই ভাঙ্গারি ভুঙ্গারি করে ওকে ঈশ্বরদি বিক্রি করলাম। বিক্রি করার পরে ওখানে খাওয়া দাওয়া করে ওখানে কিছুদিন থাকলাম।
একটু আমি এখান থেকে আবারও আপনার গল্পের কন্টিনিউটিতে ফিরব। আমার দুটা জিনিস জানার আছে। আপনি যখন আপনার ফ্যামিলির কাছে কেউ আপনাকে আগের দাম দিচ্ছিল না, কেউ আপনাকে আর ভালোবাসছিল না, যখন আপনি জেল থেকে বের হলেন, সে সময় আপনার দু চোখ দিয়ে পানি পড়ছিল, মানে
আমি তো ঘটনাটা করি নাই,
এবং সেটা
বিশ্বাস করতে চাচ্ছে,
কেউ বিশ্বাস করতে চাচ্ছে না, কিন্তু আপনাকে শাস্তি দিল, তার মানে পরিবার আপনার অন্তরের মধ্যে ছিল, পরিবারের কাছ থেকে আপনি সাপোর্ট পাননি এই মানুষগুলোর কাছ থেকে, কিন্তু এই মানুষগুলো আপনাকে দাম দেখ সেটা আপনি চাইতেন। আরেকটা বিষয় আমি একটু জানতে চাইব, সেটা হচ্ছে এই যে ভাঙাড়ি বলছেন আপনি বারবার, যেগুলো টোকাতেন আপনারা, তোকে আমরা তো দেখি রাস্তাঘাটে, অত্যন্ত জরাজীর্ণ পোশাক, একেবারে ময়লা আবর্জনা এবং সবকিছু মিলে, আপনি যখন একটু টোকাতেন আপনার কেমন লাগতো?
আমার তো খুব খারাপ লাগতো, এই জন্য আমি চুরি করতাম বেশি। আমি ওটা সুবস্থায় এইভাবে রাখতাম, কিন্তু যখন আমি খুব আমার মানুষ সামনাসামনি তো আমি মাথা নিচ দিকে চেয়ে হাইটা যেতাম, আমি খুব আগের থেকে লাজিত, এই জন্য আমি চুরির সমিত বেশি হইতাম।
কি কি চুরি করতাম ওই সময়টাতে?
সুযোগ পাইলে জানলা দিয়া পকেটে টাকা থাকে কিনা এটা, বা ঘড়ি বা ভাঙ্গারি মাল, এটা চুরি করে নিয়ে আসলে আর তো টোকাইতে হইতো না। লোহালক্ষর অনেক কিছু থাকে,
ময়লা নোংরা এগুলো চুরি করতেন। আর এদের ড্রেস পোশাক আশাক দেখে তো অনেক সময় মনে হয় এরা গোসলও করে না, সুযোগও পায় না। ওই রকম দিন কেটেছে নিশ্চয়ই আপনার সেই সময়?
হ্যাঁ, সেই সময় আমি শীতের দিনে এরকম স্টেশনে বস্তার ভিতরে খুশি ঢুকে শুয়ে রয়েছি, শীতে কষ্ট করছি।
বাড়িতে গেলে কি খাওয়া একেবারেই পাওয়া যেত না?
তো ওই খিনার ইয়াতে আমি যাইতাম না, দূরে সরে থাকতাম।
যে ছেলে মেয়েগুলো রাস্তায় এভাবে ঘুরে বেড়ায়, এদের প্রত্যেকেরই এরকম শক্তিশালী একটা ব্যাকগ্রাউন্ড আছে, যে শক্তিশালী ব্যাকগ্রাউন্ডের কারণে তারা এরকম রাস্তায় নেমে আসে। আমরা তাদেরকে টোকাই বলি। রফিকুন নবী অনেক আদর করে নামটা দিয়েছিলেন, কিন্তু এটা তাদের এখন কখনো কখনো এক ধরনের শ্লাঘা, কখনো কখনো আমাদের ঘৃণার প্রতীক, কখনো কখনো আমাদের তুচ্ছতাচ্ছিল্যের প্রতীক এই নাম টোকাই। আমরা আজকে যে মানুষটির জীবনের কনফেস করার সুযোগ এখানে ঘটে যাচ্ছে, সেই মানুষটি ছোটবেলায় চোর এবং ধীরে ধীরে কত বড় অপরাধের দিকে যাবে সেটা আপনারা নিশ্চয়ই আঁচ করতে পারছেন। আমরা সেই ব্যাকগ্রাউন্ডে আবারও ফিরছি। আপনি ঈশ্বরদিতে আসলেন সেই সময়টাতে, ওখানে আপনি টোকাচ্ছেন, তারপর
ঈশ্বরদি, যখন ঈশ্বরদি আসলাম তো ঈশ্বরদি কিছুদিন থাকার পর ওখানে সিনেমা হল আছে, ওই সিনেমা হলে কিছু ছবি টবি দেখে সময় এইভাবে আমার মোটামুটি ভালোই মাসখানিক থাকলাম। মাসখানিক থাকার পর আবার আমি টুঙ্গিতে চলে আসি, বাড়িতে যাই না, টুঙ্গিতেই থাকি, স্টেশন থাকি। এখান থেকে আবার কিছু আমাদের এলাকার লোকজন এখানে কিছু টোকাই পোলাপান আসে, এখান থেকে ওদের সাথে আবার গেলাম নোয়াখালীতে। নোয়াখালী কিছুদিন থাকার পরে ওখানে বাঙ্গারি বুঙ্গারি বেচি টোকাই, ওখানে কিছুদিন থাকার পরে ওখান থেকে আবার বাড়িতে আসি। বাড়িতে আসার পরে তখন বিশ্ব আস্তেমা বলছি যে আপু তো মনে হয় আস্তেমায় আসবে, তো আস্তেমায় তখন তো এত লোক হইতো না, তো আমি ওই খুন্ডা ফ্যাক্টরি এখন যে কামারপাড়া যে রাস্তাটা গেছে এই রাস্তাটাই প্রধান রুট, ওখানে দাঁড়ায় যে দাঁড়ায় থাকবো, কালকে আব্বু আস্তেমায় আসবে, আমার হাতে 500 টাকা আছে আর কি, টাকাটা আমি দিয়ে দিব। তখন ঠিকই আমি এই বিশ্বাস নিয়ে আমি টঙ্গিতে আসছি, আসার পরে দেখি আমার আব্বু মোনাজাতের পরে ওদিক থেকে আস্তে আস্তে এত মানুষের ভিতরে আমি ফলো করছি। ফলো করার পরে আমার বাপ খুব অসহায় ছিল, খুব সৎ ছিল, খুব ধৈর্যশালী ছিল। তারপর আমার বাবাকে আমি টেকারে দেয় বললাম যে বাবা টেকারে রাখো, তুমি মাকে যায় দিও। তখন বলছি তুমি পাশে যাবে না, আমি বলছি আমার বাবা আমার মতন বেশি একটা কথা বলতো না। তখন আমি বলছি না আমি আসছি, আমার সাথে দু একজন লোক আছে, ওদের সাথে আবার চুল্লা দিতে হইব, এসতে মানলাম এই মনোজাত আসছি। তখন বাবা আর বেশি কথা বলল না, চুল্লা গেল, আমিও চুল্লা পড়লাম। আবার পরে ওখান থেকে কুমিল্লা আসি, কুমিল্লা ভাঙ্গারি ভুঙ্গারি কুরাই। এই কুমিল্লার থেকে আমার ভারত যাওয়ার একটা নেশা, যে আমি শুনছি যে ছোটবেলা যে আমার ভাই নাকি ভারতে চলে গেছে সেই জন্য, তখন আমি কুমিল্লা আসি। এই কুমিল্লা থাকার পরে এখানে ছেলে পেলারা ভাঙ্গারি কুরাইতে ভারতে ঢোকে, তখন আমার একটা লোভ জাগলো যে ওরা ভারতে যায়, ভারতে ওরা আখাউড়া আসে, আখাউড়া থেকে আগরতলা যে শহর এই শহরে যায়। শহরে যাইয়া দুই দিন তিন দিন থাকে, থাইকা ভাঙ্গারি কুড়ায় বিয়ে সাপড়ে কিছু খরচ দিয়ে আবার চলে আসে। তোদের সাথে মিশার পরে আমিও গেল।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটিতে ছোট্ট একটা বিরতি নিতে চাই। আমরা বিরতির ঘন্টা শুনতে পেয়েছি। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএম 89.2 এ। আজকে এখানে আবুল হোসেন তার জীবনের অপ্রিয় সত্যগুলো লাখো মানুষের সামনে কনফেস করতে যাচ্ছে। তার যে অপরাধী হওয়া, সেই অপরাধী হওয়ার পেছনের যে ব্যাকগ্রাউন্ড এবং তার চোখ থেকে যে টপটপ করে পানি ঝরছে, একান্তই অনুভব করতে পারছি আমি এখানে বসে। আপনারা কণ্ঠের মধ্যে কতটুকু ধরতে পারছেন আমি ঠিক জানি না। বারবারই আমরা একটা কথা বলি, আমরা এটা বারবার শুনেছি গুরুজনদের কাছ থেকে, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। কারণ প্রত্যেকটি মানুষের মধ্যে একটা কোমল হৃদয় আছে। প্রত্যেকটি মানুষই চায় সুন্দরভাবে দুনিয়াতে বাঁচতে। প্রতিটি মানুষই চায় স্বপ্নের মতো একেবারে নিজের জীবনটাকে পরিপূর্ণ একটা মানুষের কাতারে নিয়ে আসতে। কিন্তু পরিস্থিতি সবাইকে সেই জায়গাটিতে যেতে দেয় না। এই মানুষগুলোকে আমরা যেন ঘৃণা না করি, কারণ অন্তত জেবিএসবিতে যারা এসে কনফেস করেন তাদেরকে, কারণ এদের ভেতরে বিবেকবোধ আছে বলেই এরা লাখো মানুষের সামনে এসে বলে এই অপরাধটা করেছিলাম, এই জন্য করেছিলাম এবং এটা শাস্তি আমার জীবনে এটা হয়েছে, এই জন্য বলে, যাতে তার মতো অপরাধী আপনি না হন। সুতরাং ওই বিবেকবোধের জায়গা থেকে এদের প্রত্যেককে আমাদের রেসপেক্ট করা উচিত। আমরা ফিরে আসছি মাত্র চার মিনিট পর।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ব বাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
FM 89.2 FM 89.2
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
চার মিনিট পর প্রিয় শ্রোতা, আরো একবার ওয়েলকাম করছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজে কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আজকের অতিথি যিনি আছেন তাকে দেখার জন্য, পুরনো অনুষ্ঠান জেবিএসবির যেগুলো আছে সেগুলো ডাউনলোড করার জন্য, এই অনুষ্ঠানে আপনারা যারা সরাসরি অংশগ্রহণ করতে চান, যদি আপনারা SMS এর মাধ্যমে কিংবা ফেসবুকের মাধ্যমে স্টোরি লিখে আমার সঙ্গে সরাসরি কথা বলতে চান, যাবতীয় তথ্যাবলীর জন্য আপনারা আসতে পারেন আমার ফ্যান পেজের ঠিকানা হচ্ছে www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj, KEBRIA.RJ। পেজটি আছে আরজে কিবরিয়া নামে, ওখানে গেলে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনি আমাদের এই অনুষ্ঠানের যাবতীয় অ্যাক্টিভিটিস এর পার্টনার হয়ে যাবেন। এবং একই সাথে বলতে চাই, যারা ফোন করে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে চান, আমাদের ফোন নম্বর হচ্ছে 09613 892 892। আমি আরো একবার বলছি 09613 892 892। আমাদের সঙ্গে রয়েছে আজকে আবুল হোসেন। আবুল হোসেনের কাছে আমি আবারও ফিরছি। জি বলুন, আপনি ভারতে যাবার কথা বলছিলেন এবং আপনি ভারতে গেলেন, এটা একটু শুনি কিভাবে গেলেন।
তখন কুমিল্লার কিছু ছেলে পেলে ওরা ওভাঙ্গারে কুড়ায় আখাউড়া আসলাম ওদের সাথে। সকালবেলা আখাউড়ার থেকে আগরতলা গেলাম।
আচ্ছা,
এখন ওখান থেকে ভাঙ্গারে ভাঙ্গারে কুড়ে বিকালবেলা আবার ওখান থেকে রওনা দিয়ে কুমিল্লা আসি, তখন রাত প্রায় 3টা বাজে। এইভাবে আমি ভারতের স্বাদটা ভোগ করলাম। ওখানে যাওয়ার পরে একটা ছোট একটা জেলা, তো একটা বাজার মনে হলো আমার কাছে, কেমন জানি লাগলো। তখন ওখান থেকে জিজ্ঞেস করলাম যে বড় শহর কোথায়। তখন আমি কলকাতার নাম শুনেছি, এর আগেও কলকাতার নাম শুনেছি, যে ওখানে কিভাবে যাওয়া যায়। তখন আগরতলার থেকে কলকাতা যেতে নাকি আরো 5-7 দিন লাগবে।
আচ্ছা,
তখন এই বিষয়টা আমার মাথায় আসলো যে এখান দিয়ে যাওয়া যাবে না, তাহলে এটা অন্য পর্যায়ে দেখতে হবে। এবং ওই যে ঈশ্বরদী যে আমি ছিলাম, ওখানে অনেক ব্লাকার দেখতাম, ওদেরকে জিজ্ঞাসা করতাম, ওরা বলতো যে এদিক দিয়ে এদিক দিয়ে যায়, বেড়ামারা কুষ্টিয়া এদিক দিয়ে যায় বা রাজশাহী চাপাই দিয়ে যায়। তো ওখান থেকে বলে কলকাতা নাকি খুব শর্ট টাইম। হ্যাঁ, এটা আমি জানতাম। তখন আমি বিষয়টা পিছিয়ে গেলাম যে না, এদিক দিয়ে যাওয়া যাবে না। তখন কুমিল্লা কিছুদিন থাকার পরে টঙ্গিতে আবার চলে আসি। টঙ্গে থেকে একদিন আমি যশোরের উদ্দেশ্যে রওনা হই। টঙ্গে থেকে আরো দুজনকে নেই, ওখান থেকে মোট আমরা পাঁচজনে মিলিত হই। বাইরের অন্য জায়গার দুইটা ছেলে ঠোকাই, পাঁচজনে মিলিত হয়ে আমরা যশোর উদ্দেশ্যে রওনা দিই। তারপর দুদিন পর্যায়ে যশোর পৌঁছাই, ওখানে চার পাঁচ দিন আমরা থাকি। যশোর স্টেশনে ভাঙ্গারি বুঙ্গারি স্টেশনের সাইডে একটা দোকান আছে রেলগেট, ওখানে বিক্রি করে স্টেশনে থাকি। ওখান থেকে তখন খুব ব্ল্যাক চলতো, অ্যাভেলেবেল খুব ব্ল্যাক, হ্যাঁ ব্ল্যাক, বেশ ব্ল্যাক ব্যবসা, ইন্ডিয়ান কাপড় বা ডাল চিনি এগুলা খুব চলতো। তো এই ব্ল্যাক কারগর্তন জিজ্ঞাসা করতাম কিভাবে আপনারা এই দিকটা চান কলকাতা, তখন বললো যে এখান থেকে তুমি বেনাপোল যাবে বাসে, বেনাপোল থেকে বনগাঁও যাবে, মানে বিস্তারিত এগুলো আমরা চার পাঁচ দিনে জানলাম। তখন জানার পরে একদিন আমরা ঠিকই রওনা দিলাম পাঁচশো জনই। আমরা তো ভাঙ্গারি কুড়াই সাথে ওই যে বস্তা আছে, যাই হোক এইভাবে আমরা চলে গেলাম। এক পর্যায়ে বর্ডার ক্রস করে আমরা বনগাঁও শহরের ভিতরে প্রবেশ করছি। স্টেশন যাওয়ার পরে আমাদেরকে ধরছে কিছু এলাকার ছেলে পেলে আর কি। ধরার পর আমাদের কাছে কিছু টাকা পয়সা আসল, যার কাছে যাই ওগুলা সব নিয়ে গেছে। সব নিয়ে যাওয়ার পরে যাই হোক আমাদেরকে আর কিছু কোন জায়গায় সমর্থন করে নাই, তা আমরা কলকাতার ট্রেন উইটটা ওখান থেকে কলকাতা চলে গেছি। কলকাতা যাওয়ার পরে অনাহার, কারো কাছে টাকা নেই, তাই কলকাতা শহরের ভিতরে এই যে ভাঙ্গারি কাগজ মগজ কুড়ানো শুরু করলাম। করতে করতে যাই এক পর্যায়ে সন্ধ্যার মতন হয়ে যায়, তখন আমরা দোকান বিছাইতেছি যে কোন জায়গায় বিক্রি করা যায়, আরো কলাবাগানে জিজ্ঞাসা করলাম। তখন এক পর্যায়ে আমরা পাইছি দোকান, এটা হচ্ছে কলকাতা শহরে কলাবাগান কলেস্ট্রিক, ওখানে। তারপর কিছুদিন থাকার পর ওরা তিনজন চলে আসবে দেশে, তখন আমারও মন ফিরা গেছে। করার পর ওরা ওই যে মালিকের দোকানে ভাঙ্গারি বুঙ্গারি বেচতাম, সকালবেলা ওরা বিশ টাকা করে সকালবেলা আর কি নাস্তা খাওয়ানো টাকা দিত মালিক, যে কাজে যাওয়া আসা দিয়া দিবা। ওরা দুইজনে ওই দিন বিশ টাকা বিশ টাকা চল্লিশ টাকা ইন্ডিয়ান রুপি নিয়ে ওরা পালায় পড়ছে। তখন আমার কে বলে নাই যে আমরা বাংলাদেশে চলে যাবো। যখন রাত্রে ওরা আসে নাই, তখন মালিক আমাকে জিজ্ঞাসা করতেছে যে ওরা তো মনে হয় চলে গেছে। তখন আমি বলছি দেখেন আসতেও পারে। তখন মালিক আমাকে বলছে তুমি জানো না কোথায় গেছে, ওরা ওই পিলখানা হাওড়া গেছে, ওখানে আরেক দোকান আছে, ওখানে বিক্রি করে, তো তুমি আবার চলে যাবে নাকি? আমি কই না, আমি আপনার দশ বিশ টাকা নিয়ে কেন যাবো। যাই হোক আমি কিছুদিন ওখানে থাকার পরে আমার সাথে আরো যে দুইজন ছেলে ছিল, ওদের বাড়ি ছিল বরিশালে, ওরা দুইজন একদিন এটা কলকাতা শহর থেকে এই হাওড়ার থেকে শ্রীরামপুর লাইনে ট্রেনে করে ওরা এক জায়গায় গেছে। ওখান থেকে ওরা একটা চুরির বিষয় বুঝি গ্রেপ্তার হয়েছে।
মানে আপনাকে সাথে নিল না কেন?
না আমি ওরা একটু বড় টাইপ বয়সে আমার শিকা, তো আমি ওদের সাথে যাইতাম না। আমারটা আমি চুপে চাপে একলাই যা কিছু করতাম আমি একই বেশিরভাগ করার চেষ্টা করতাম। তারপর ওরা আসে নাই, ওরা আসে নাই। দশ পনেরো দিন পর হঠাৎ একজন আইছে, একজন আয়া বলছে যে ওরে আটকায় রাখছে এমন এমন জেলে, এটা শ্রীরামপুর নাকি। তখন সন্ধ্যা সময় দিন আবার বৃষ্টি, সন্ধ্যা সময় ওই জেলখানার বুঝি মনে হয় কোন কারারক্ষী, ও বলছে যে আমি কলাবাগান এই কলেজ টেক লালুর ভাঙ্গারি দোকানে এগুলা দিয়ে ঠিকানা দিছে, ওর বাড়ি যে বাংলাদেশ এটা বলে নাই, মানে ইন্ডিয়ার যে ঠিকানার মতোই তো বলছে কলকাতার বাঙালি আর কি। তখন ওই মিয়া সাহেব মনে হয় কারারক্ষী, আমি মানে আইডিয়ার উপরে বললাম কারারক্ষী আইসা বলতে সেটা লালুর দোকান, আমি দোকানেই বসা। তখন আমি বলছি হ্যাঁ যে কালাম নামে একটা ছেলে এই দোকানে ভাঙ্গারি ভুঙ্গারি ব্যস্ত, ওই ছেলেটা আসছে। তা আমি বললাম হ্যাঁ ও তো আমার সাথে, আমি তো চিনি ওকে, ও তো আজকে এতদিন ধরে খবর নেই কা। তখন ওই ও ঘন্টা চারেক আগে আইসে আমি খবর পাইছি, কিন্তু আমি দেখি না, ওই যে বললাম না ও আসছে হঠাৎ, কিন্তু ও আইসা বিশ টাকা মালিকের তো নিয়ে ও সিনেমা হলে চলে গেছে। তখন পরে আমি বলছি ও তো আইসে আমি শুনছি, তো ওর সাথে আপনার পরিচয় কি? বলছে হ্যাঁ ওর সাথে আমার পরিচয় আছে, আমি আর জিনিসটা বুঝতে পারিনি। তখন উনি আর কি আড়ালে রয়েছেন কোন জায়গায়, ছয়টা সাতটার দিকে যখন ও ছবি দিকে আইতেছে তখন ওকে রাস্তার থেকে ধরছে। ধরার পর তখন আমরা গেলাম, বললো যে ও জেলখানা থেকে পালে আসছে। তখন বললাম জেলখানা থেকে পালে কি করে আসবে? তখন বিষয়টা আর ওর থেকে তো আর জিজ্ঞেস করতে পারিনি, বিষয়টা পুরো বুঝতে পারিনি। তখন আমার ভিতরে একটা ভয় ঢুকে গেল, ভয় ঢুকে গেল। আমি বলছি তাহলে আমিও বাংলাদেশে চলে যাবো, তো ওরে ধরে লয়ে গেল। ধরে নেওয়ার পরে আমি বাংলাদেশে চলে আসি। বর্ডার ভাঙ্গারি করাইতাম, তো আর ওই সময় এই খুব এরকম একটা ই ছিল না, যে কড়াকড়ি ছিল না। পরে আবার চলে আসলাম, কিছুদিন পর বাড়িতে আসি, দেখি মোটামুটি আমার বাড়ির আসে পূর্ব দিকে, ওর নাম শফিকুল ইসলাম, শফিকুল ও এই দিকে ঢাকার দিকে আইসা ওরা চিন্তাই করত। কিন্তু ওই সময় আর কি চিন্তাই তো আর একজনে করতো না, পাঁচ সাত জনে মিল্লা করতে পারতো। ওরা পুরো গ্রুপটা ওর বাড়িতেই, ওই আমার বাড়ির সামনাসামনি পরে বারিন্দাটা, যেমন আমার বাড়িতে আমার ভাবি আছে, আমার বোন আছে, মানে কেমন জানি একটা ধিক আমার কাছে খুব খারাপ লাগতো, কিছু বলতে পারতাম না, খুব ছোট, তারপরও মানে বলতে পারতাম না, খারাপ লাগতো। তখন ওরা এরকম চিন্তাই ভাবে ভালোভাবে ওরা জীবনযাপন করতেছে, মানুষকে আবার হরানিও করে। যাই হোক, এইভাবে কইরা তখন আবার আমি বাড়ি থেকে বের হয়ে গেলাম, বের হয়ে গেলাম কুমিল্লা। যে ওই ছেলেটার সাথে তো কুমিল্লা আমার পরিচয়, যে ওরা আসছে কিনা দেখি ওই দেশের থেকে। বাস মাস ছয়েক পর ওই ছেলে আসছে, পরে ওরে জিজ্ঞাস করলাম যে তুমি যে এই যে ইসরায়েলখানায় শ্রীরামপুর কিভাবে পালাই আসছো, এই বিষয়টা জিজ্ঞেস করলাম। তখন বলছে আমার রুটি বেলতে দিছিল ওয়ালের সাইডে, এটা ছিল সাব জেল, তেরম একটা ই ছিল না, আমি ওখান থেকে আসছি। আর পরে দোকান থেকে যে ধরে নিয়েছে, যাই হোক ওদিকে ক্লিয়ার হলাম। এইদিকে আমি আবার দীর্ঘদিন কুমিল্লাতে থাকা শুরু করলাম। এই কুমিল্লাতে কিছু আছে দোকান চোর, ওরা দোকানে এই তালা এবং শাটার ফাঁক করে ভিতরে ঢুকে ওরা দোকানে ক্যাশ নিয়ে আসে দিন দুপুরে। তখন
পরিচয়টা হলো কিভাবে,
পরিচয়ে ওরা ওই রুমে থাকতো, ওরা ভাঙ্গারি বুঙ্গারি টুকাইতো, তোরা একটু বড় বয়সে, বড় টাইপ। হ্যাঁ, তখন ওদের সাথে মিশলাম। পরে ওদিকে আর্মি ক্যাম্প আছে কুমিল্লাতে, ওখানেই বুঝি একটা বাজারের ভিতরে একটা সারের দোকানে ঢুকলাম, ওর নাম ছিল সিরাজ। পিছন দিয়া আমরা প্যারা ভেঙ্গে আর কি,
পিছন দিয়ে বেড়া ভেঙে দোকানে কোনো লোক ছিল না,
দোকানে কোনো লোক ছিল না, তালা মারা ছিল সামনে দিয়ে,
সামনে দিয়ে তালা মারা ছিল, পিছন দিয়ে আপনারা ঢুকেছিলেন। সিরাজের সাথে যে আপনি যাচ্ছেন, আপনি জানতেন সিরাজের কাছ থেকে?
হ্যাঁ জি, না ওইটা হঠাৎ কইরা গেছে সামনে, কিন্তু সিরাজ এই ধরনের চুরি করতো এরা জানতাম, যে ও নাকি মানুষের ঘরে মরে ঠিকে যায় বেড়া ঠেরা ভাঙে আর কি।
আচ্ছা আচ্ছা, এটা আপনার আগে থেকে আইডিয়া ছিল?
হ্যাঁ, এটা ওই জানতাম যে একই রুমে তো থাকতো, ঘুমাইতে দিত,
চাই দিয়ে বেড়াটা ভেঙে ফেললো
পিছন থেকে, ভেঙে যখন ভিতরে, এটা সাধারণ এই মূলের ইয়া পেরা ছিল, কিন্তু একটু ওই যে বাঁশের বুকের সাইড একটু শক্ত। হ্যাঁ, যাই হোক ওটা ভেঙে ভিতরে ঢুকলাম। তখন একটু ঢয়ের ওই ঢয়ের ওই টাইলিবার আছে না, ওইটা চেপটা যেটা, ওইটা ওই ফাঁক দেয়,
ঢুকে গেছে। সেটার নাম কি, রিক্সার?
রিক্সার এই যে টাইলিবার, টায়ার যে খুলে,
জি জি, টায়ারের যে লিভারটা,
ওইটা দিয়ে আর কি চারি দিল। পরে খুলে গেল, খোলার পর ওটার ভিতরে কিছু ক্যাশ টাকা পাওয়া গেল, প্রায় ষোলো সতেরোশো টাকা ওই সময়ের। তারপর ওই টাকাটা নিয়ে যখন আমরা রাস্তা ধরছি, আমার মানে হাত কাঁপতেছে, হ্যাঁ, তখন ওই ভাঙ্গারি বুস্তা মুস্তা সব ফালাই দিলাম, ফালাই দিয়া এই টাকা নিয়ে আর কি চলে আসলাম। চলে আসার পর ও বুঝে আমাকে অন্তত সাতশো টাকা দিছিল, আর হাজার বারোশো টাকা বুঝে ও নিয়েছিল। যাই হোক, কিছুদিন ওখানে খাওয়ার পরে এইভাবেই জীবন যেমন চাইতেছে। আর এই সিরাজ ওর সাথে আরেকটা ওলা, ওর বাড়ি ছিল ব্রাহ্মণ বেড়া, ওর নাম বাইটা বাবুল, ও স্টিলের আলমারি খুলতে পারত,
স্টিলের আলমারি খুলতে পারত।
হ্যাঁ, তো ও খুব বয়স আমাদের থেকে অনেক বেশি, তো ও জোয়া ঠুয়া খেলতো, যে রুমে টোকাই পোলা বানের যেত টাকা পয়সা, ও চিত্তা নিয়ে যেত, কারণ ওর টাকা বেশি, ওর সাথে পারা যেত না। তখন আমি জিজ্ঞেস করতাম যে ও কি কাজ করে, তখন বলতো ওই হ্যাঁ মাসে সপ্তাহে একটা স্টিল আলমারি খুললে টাকা শূন্য নিয়ে আসে। আমি কি কেমনে খুলে, মানে তখন বিষয়টা মানে আমি জানতে চেষ্টা করি। তখন একে একে মিন্টু নামে একটা ছেলে ওর বাড়ি এসে জামালপুর ডিস্ট্রিক্ট।
আপনারা যেটা বুঝতে পারি যে আপনারা যারা টোকাই ছিলেন প্রত্যেকেই প্রত্যেকের সম্পর্কে জানতেন, তাই কি? মানে
মানে বিষয়টা জানাইতে দিত না সহজে, ওর ডিফেক্টটা ছাড়তে চাইতো না যে ও এটা জানে
না। সেটা ঠিক আছে, কিন্তু জানা বলতে যেটা বোঝাচ্ছি প্রত্যেকের সঙ্গে পরিচয় ছিল।
ওই রুমে থাকে বা মিন্টুর নামে এক ছেলে, ওর সাথে আবার মোটামুটি আমার সম্পর্ক ভালো, ওর সাথে আবার ওই পাইটা বাবুলের সম্পর্ক ভালো। তখন আমি বললাম যে একদিন আমার নিয়ে যাও, কিভাবে এটা খুলো দেখবো। তখন ওরা আমাকে নেয় না, যাই হোক এমনি রইলাম। এবার আমি আবার বাড়িতে চলে আসলাম, এভাবে কয়েকটা বছরই চলে গেল। তখন আমার ভাই আমাকে চাপ দিয়ে আটকায় রাখলো বাসায়, চাপ দেওয়া যে তোমার রিস্কা চালান শিখো তোমার। আমার ভাই আবার সিএমজি এই বাজেস বেবি চালায়, তুমি একটু রিস্কা চালান শিখো, তোমাকে আমি বেবি চালান শিখিয়ে দিয়া তোমাকে হাত ক্লিয়ার করলে গাড়ি নিয়ে দেব। তখন আমার তো খুব একটু ভালোই লাগলো যে গাড়ি যদি একটু রিস্কা চালান না শিখি তাহলে আমার ভাই আমার বেবি চালানাটা হাত ক্লিয়ার করা দিব আর কি। তখন এইভাবে একটু ভালোভাবেই শুরু করলাম থাকা। তখন ওই সব গুল তারা যে ঢাকার শহরে চিন্তাই চিন্তাই করতো, ওরা সাত আষ্ট জন সবসময় বাড়ির সামনে ওদের মঠত খায়, গাঞ্জা ঠাঞ্জা খায়, নেশা পানি করে, চাকু ঠাকু ওদের হাতে দেখি পারে এটা এইভাবেই। তাই ওদের থেকে মানে যে প্রতিদ্বন্দ্বী যারা একটু এলাকায় ক্ষমতাশালী বস্তিত, যে তোরা চিন্তায় চিন্তায় করস আমাদেরকে কিছু দেশ না, এইভাবে এইভাবে ওদেরকে নিয়ে মারামারি লাগে। তখন মারামারি হওয়ার পরে তখন ওদের বাড়িতে ওই লোকজন এলাকার লোকজন দৌড়ে আসে, ওদেরকে কেউ ধরতে পারে না, যাই হোক আমাদের বাড়ির শুদ্ধ এদিকটা ভাঙ্গা ছিড়া ওরা না চিনতে পারে না যে পাশে তো আমাদের বাড়ি, এটা শুদ্ধ ভাঙচুর করে চলে যায়। চলে যাওয়ার পরে তখন আমারে ওই সবগুল আমাকে দেখে যে দেখতে দেখতে বড় হয়ে গেছে তো, আমার কইতাছে কি ভাই এরকম এরকম আমগো গরব বারিন্দ ভাঙ্গা গেছে, পরে দেখতে দেখতে বড় হয়ে গেছে দা। পরে যাই হোক এইভাবে তারা কি করলো, একটা দল গঠন করলো, তারা বাজারে একটা ক্লাব করলো, সমাজ করলাম নিজের ইচ্ছে আর কি। পরে ওই ক্লাবে আমিও সবার ছোট আর কি ওদের সাথে যাই মিশি, যে তু ভাই বলছে রিস্কা চালাও হাতটা ক্লিয়ার করো। তখন আমি ভালো ভাবি যে মায় বলছে তুমি ঘরে খাবার কর, তোমার তো সমস্যা নাই। যাই হোক মায়ের দোকানটাও ছাইড়া দিছে, দোকান ভাড়া দিয়ে দিছে। তখন আমি বেকারি থাকতেছি আর এদের ক্লাবে সময় দিয়ে ঝাড়ু টাড়ু দিয়ে রাখি ক্লাব। তোরা দেখতাম ক্লাবের ভিতরে ওই
কিসের ক্লাব,
এরা এই একটা ক্লাব দিছে
বস্তির ক্লাব,
হ্যাঁ বস্তির ভিতরে
করতে ক্লাবে,
এই ক্লাবে তারা আর কি নিজের ইচ্ছায় সমাজ কল্যাণ নাম দিছে আর কি।
আচ্ছা আচ্ছা, এইসব
মারামারি হয় এই সবিকুল ইসলামকে নিয়ে, তো এক পর্যায়ে কমিশনারকে এইভাবে মেরে ফেলে এক সময়, কামাল কমিশনার না
মেরে ফেলে,
মেরে ফেলে
কে মেরে ফেলে,
সেটা সবিকুলের পক্ষ নেয় কমিশনার।
আচ্ছা,
যে ওই চিন্তাই মিন্তাই করতো ওনাকে মানে কিছু টাকা পয়সা দিত হয়তো এইভাবে সাপোর্ট দিত কমিশনার। তখন ওই কিছু বিরোধী দল আছে না ওরা আর কি এক পর্যায়ে লোকই মান্নান ওই মান্নান ছবিগুলোকে ধরে নিয়ে আসে। তখন বুঝি 91 ধরে নিয়ে আসে, পরে ওই সবিগুলের হাত পাও কাটা ধরে তখন চেয়ারম্যানের বাড়িতে কমিশনারকে খবর দেয় যে সবিগুলকে ধরে হাত পাও বাইকা ফেলাইতেছে। তখন কামাল কমিশনার উনি রওনা দেয়, যখন উনি স্পটে আসেন, স্পটে আসার পর উনি বাধা দেয় যে তোরা ওকে অমানব মারছো কেন, রাগ আমি আইসি। তখন আউটে একজন তাকে মাথায় নাকি গিয়ে কোপ দিয়ে আগে করে আমি ঘটনাস্থলে ছিলাম, তখন ওই ঘটনায় কমিশনার মারা যায়। মারা গেলে ওই সবগুলো বাচ্চা দেয় এক পর্যায়ে ওই এরা তো সব বাগরা থাকে দৌড়ে থাকে আর কি এলাকার থেকে। তখন ওই সবিগুল পায়ে ঠায় কোবায় ঢাকা থেকে উনি সুস্থ এলাকায় যায় যায় মতন। তখন যারা মার্ডার করছে ওরা তো এলাকায় কেউ নাই, আর এলাকায় কমিশনার মরে গেছে একটা ভয়াবহ যেতেছে। তখন ওই সময় এই সবিগুল তো চিন্তাই মিন্তাই করতো, ওর কাছে এই লোকজন খুব পরিচিত আসে লো। তখন এই আর কি ওই ক্লাবটা দেয় আর কি, তখন
ওই ক্লাবটা সমাজ কল্যাণের নামে ওই ক্লাবে আপনি থাকতেন।
হ্যাঁ, তখন ওই ক্লাবে ছড়িয়ে গেলাম, যেতে সবগুলোর ঘর আমার সামনে। ক্লাবে একটা বন্ধু ছিল শান্ত নাম, ওই শান্ত মোটামুটি ক্লাবের ভিতরে ভালো একটা সিনিয়র, তখন আমারও দেখতো ছোট ভাইয়ের মতন শান্ত। তখন ওই ক্লাবে যখন জড়ায় যায় ওই ক্লাবে দেখতাম বিভিন্ন লোকজন আসতো, ওখান থেকে দেখতাম ওরা চিন্তাই করত ওইসব আলোচনা কিভাবে করতো, ওরা ডাকাতি করত ওইসব আলোচনা কিভাবে করত, তালা কিভাবে ভাঙত ওইসব আলোচনা করত। তো এই এক পর্যায়গুলো আমি তো শুনতাম খালি আর দেখতাম, যেটা দেখার সেটা দেখতাম। এক পর্যায়ে এই ক্লাবে ছবিগুলোর নামে সিলেট থেকে একটা মামলা আসলো, ওরা আবার ছবিগুলো চুরিও করত। তখন সিলেট থেকে একটা মামলা আসলো, তার সাথে লোক ওই নাম কইছিল চুরি করতে যায় ধরা পড়া, তখন ছবিগুলোকে ধরা নেওয়া যায় যদিপুর চাইলে। তখন সমস্ত আরো ক্লাবের যেসব ছেলেপেলে আসছিল তার সাথে জড়িত, তারা সবাই পালাইয়া দেয়। পরে আমিও চলে যাই, মা আমারে বলছে তুমিও আসিলা তোমারও মারব,
মানে আপনিও পালানো।
তখন আমিও পালাই যাই, তখন পালাই আবার আমি এই কুমিল্লাতে চলে যাই। তখন এক পর্যায়ে ওই মিন্টুকে পাই, মিন্টুকে পাওয়ার পরে
মিন্টু তালা খুলতে
পারে, হ্যাঁ মিন্টুকে পাই। পরে যাই হোক, মিন্টু আমার যখন সাপোর্ট দিল ওর সাথে মিশলাম। তো মিন্টুর সাথে আরেকটা ছেলে, ওর বাড়ি চাঁদপুর, ওর নাম হচ্ছে বিল্লর, ও এই ধরনের কাজই করে। তখন ওদের সাথে পরে আমি যাই কাজে, যাই প্রথম কুমিল্লা হাসপাতাল, কুচাইতলী হাসপাতাল নামে আবাসিক এলাকায়। ওখানে ওখানে যাই একটা বাড়ির ভিতরে ওয়ালটপকে ঢুকে,
বাড়ির ভিতরে
ওয়ালটপকে ঢুকে। ঢোকার পরে ওটা বুঝি মানে কোন বিদেশি লোকের বাড়ি ছিল আর কি, কেউ বাড়িতে নাই। পরে সামনে দেয় তালা ভাঙল, 12 ইঞ্চি একটা স্লারাইজ নিল।
কয়জন মিলে কাজটা করতেছে?
আমরা তিনজন,
তিনজন মিলে, আপনি এবং আপনার সাথে আর দুজন।
হ্যাঁ, ওই যে
এই যে বাড়িটা আপনারা টার্গেট করলেন, এই বাড়ি সম্পর্কে আগে খোঁজ খবর নিয়ে?
না না, এটা
কোনো খোঁজ খবর নেওয়া হয়নি,
না কোনো খোঁজ খবর নেওয়া হয়নি।
ডিরেক্ট গিয়ে
ডাইরেক্ট যেটা তালা মারা দেখছে, এই যে মেইন গেটে তালা মারা দেখছে, ওইটা দেখে ঢুকছি।
আচ্ছা,
ঢোকার পরে কেসি গেটের তালা ভাঙা ভিতরে যায়, আর তখন এই ভিতরে আবার এই দরজা, তখন এই দরজার তালা ভাঙা ভিতরে ঢুকা। আমরা কিছু আর কি ট্যাপ ক্যামেরা বা আরো কিছু এগুলো নিয়ে আসি, কোন টাকা পয়সা পাইনি। আর ওই বাড়িতে কিছু আবার বিয়ার পাওয়া যায়, বিদেশি
বিদেশি বিয়ার পাওয়া যায়,
হ্যাঁ ফ্রিজের ওখানে। তখন ওগুলো কিছু নিয়ে আসি, আনার পর ওগুলো কুমিল্লা বিক্রি করি। এইভাবে আমি একে একে অর্থিক সব বিষয়টা জানতে পারলাম। ভয় তো লাগতোই, কিন্তু যখন বিষয়টা ভিতরে প্রবেশ করে ফেলাইতাম যে ধরা তো বলে তোমার মায়ের খাবি, এখন তো ঢুকিয়ে গেছি, তখন আর বিষয়টা কাজ করতো না। এখন ওই সময় আর কিছুই করেন, বাড়ি তো যাইতে পারবো না, আসলে কোন দিক ছিল না তখন,
পেটের খোদা খাবার নেই,
ঠিক আছে সব দিকে পেটের খোদা, আবার একদিকে টুকাইতে গেলে লজ্জা ও লাগে, এইভাবে আর কি। যাই হোক, এইভাবে আমি অর্থিক বিষয়টা আস্তে আস্তে ক্লিয়ার হইলাম। যাই হোক, ওখান থেকে আমরা তিনজন সিলেটে চলে যাই। সিলেটে আবার যাইয়া ওখানে পাই আরো দুই তিনটা ছেলে, ওর সাথে পরিচয় আছে, ওরাও কুমিল্লাতে ছিল। যাই হোক, ওখানে বছর দুই এক থাকি, বছর দুই থাইকা মোটামুটি আমি বাড়িতে তখন চুপে চাপে আয়া কিছু টাকা দিয়া যাই, এবং আমি মোটামুটি ওখানে ভালোভাবে বিলাসিতা ভাবেই কাটতেছি এখন। তখন যাই হোক, বছর দেড়েক পর ছবিগুলোর ওই মামলাটা ঢিল হয় মতন সবাই তারা এলাকায় আসে, তখন আমিও এক পর্যায়ে চলে আসি এলাকায়। পরে ছবিগুলোর ওই সিলেটের মামলা যেটা বলছে গাজীপুর থেকে সিলেট নাস করছে, তখন আমি সিলেট ছিলাম, আমার জানা আছে। তখন আমি আবার গাজীপুর থেকে শুনতে পেরে আমি আবার সিলেট গেলাম। সিলেট যাওয়ার পরে কোটেয়ার সাথে দেখা করলাম, দেখা করার পরে উনি খুশি হয়েছে যে তুই আমার ঘরের লোকের আসলে ছোট ভাইয়ের কাজই করছে, খুশি হয়েছে খুশি। আমি বলছিলাম যে ভাই আমি তো এখানে থাকতেছি এক বছর ধরে, আমি তো মোটামুটি চিনে। যাই হোক, তারপর আরে কোটে নেওয়ার পরে আমি যখন কোটে থেকে চলে আসি, ওই মিন্টু নামে ছেলেটা, আমরা সিলেট উপশহরে একটা কাজ করি আর কি, ওখানে একটা কাজ করে 10 বোরির মতন সোনা পাই।
কিভাবে কাজটা করেন?
কাজটা করি পিছন দিয়া যায় গ্রিল ভাঙ্গা ফেলাই, গ্রিল ভাঙ্গা যায় ভিতরে আমরা প্রবেশ করে স্টিল আলমারি খুলি, খোলার পর কিছু অলংকার পাই।
কি দিয়ে খুলতেন স্টিল আলমারি?
স্টিল আলমারিটা আমরা খুলতাম স্লারাইজ দিয়েই। ওই যে নাটমাট খুলে না স্লারিস, ওই রেস 12 ইঞ্চি রেস দিয়ে আর কি, ওটা আপনি চাইলে টেস্ট করতে পারেন এখন,
মানে আপনি চাইলে এখনই খুলে দেখান।
এখন খুলে দেখানো যায়, ওরা চাবি আপনি চাবি দিয়ে খুলতে যতটুকু সময় লাগবে তার আগে খুলে ফেলতে পারবেন। যাই হোক, তাই এরপর ওইটার ভিতরে কিছু স্বর্ণ পাই আমরা, ওই 10 বুড়ি স্বর্ণ বিক্রি করি আমরা 4,000 টাকা করে, প্রায় 40,000 টাকা মতন 10 বুড়ি স্বর্ণ বিক্রি করি। তো একজোড়া কানে জিনিস রাখে, আমি একজোড়া কানে জিনিস রাখি। তখন ও ফটকের একটা ডেস্ক সিট কিনে 6,000 টাকা দিয়ে। ও আবার এখানে আবার একটা ভুল করছে, ও আবার এই সিলেটে ও আবার বিয়ে করছে, পরে যাই হোক এই 6,000 টাকা দিয়ে একটা ট্যাক্সিট কিনে আর পরিবারের নিয়ে আবার নতুন করে ঘর বাড়া নেই। ঘর বাড়া নেওয়ার মতন ওই এলাকার স্থানীয় সোর্স ওকে সন্দেহ করে ওরে ধরছে যে তুমি বাঙ্গারি বুঙ্গারি টোকাও, তুমি 6,000 টাকা দিয়ে ট্যাক্সিট নিয়ে আসছো, হ্যাঁ এত টাকা কই পাইছো, বা এই সেট তুমি মানে চুরি করে নিয়ে আসছো, কিন্তু না ও ডাইরেক্ট মার্কেট থেকে কিনে নিয়ে আসছে। তখন ওরে আটকাইছে, আটকানোর পর ওর বউ আমার কাছে আসছে, আমি আবার যে বাঙ্গারি দোকানে থাকি এডিসে এই জিনিস আমাদের সাথে আর কি। তখন ওর বউ আসছে, আসছে কইতেছে যে মিন্টুরে আটকাইছে এরম এরম, হ্যাঁ আমি কি এই টাকা টুকুর কথা এটুর কথা কইছি নি, কয় না এটির কথা কয় না, হ্যাঁ আমি কি তাহলে কে লেগে আটকাইছে, আপনার ভাই একটা ট্যাপ কিনছে না 6,000 টাকা দেয় এরা সন্দেহ করে কয়, এরা বলে চুরি করে আনছে, হ্যাঁ আমি কি ওইটার কাগজপত্র আছে না, তাইলে ভয় পাও কেন, কাগজপত্র দেখাও। ওই সোজ ওরা বলতেছে কাগজপত্র 50 টাকা দিয়ে পাওয়া যায়, আমি কি তাইলে প্রমাণ করতে কও কোন দোকান তো কিনে আনছো। তখন এক পর্যায়ে পরে মিন্টু কথাকে বাইরে আসছে সন্ধ্যার দিকে, আমি কি সন্ধ্যার দিকে দেখবো না, যাই সন্ধ্যার দিকে মিন্টু আসছে আমার কাছে আওয়ার করে, পরে আমি কি তাহলে 1,000 টাকা লাও, যদি ওই বেশি কারাবারা করে 1,000 টাকা দিয়ে দিবি আর কি, কাগজপত্র দেখাইবা তুমি। তখন ওই আমার নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে 1,000 টাকা ও পকেটে লয়, তো ওই ওর সোস আর বলে না টাকার কথা। পরে আমি বারবার বলি যে দেখো ও তো এটা কিনে আনছি, তুমি প্রমাণ করো, প্রয়োজনে তুমি যে দল এই যে হুদি খেস করতেছো যে চুরি করে আনছি তুমি প্রমাণ করো। তো আমার আর টাকার কোনো কথা বলে না, টাকার কথা না বললে আমি আর টাকা দিই না। এক পর্যায়ে দুই পর্যায়ে ওর টাকার কথা না বলে ওর সাথে হাতে হাতি হয়ে যায়, পরে আমি ঘুষা দিই ওর নাক ফেটে দেয়। এটা ওই সোর্স এর মালিক ঠালিক দিয়া ওই দোকানপাটের রাস্তার দোকান মানুষ দিয়া ওই চিনে যেতে এলাকার সোস আমাদেরকে আটকায়, পুলিশ খবর দেয়া, পুলিশে দিয়ে দেয়।
প্রিয় শ্রোতা, আমরা বিরতির শব্দ পেয়েছি আরো একবার। এ পর্যায়ে ছোট্ট আরেকটা বিরতি নিতে চাই আমরা, ফিরবো ঠিক রাত 1টায়। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও 89.2 তে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আজকে আবুল হোসেন তার জীবনের অপ্রিয় সত্যগুলো স্বীকার করছে। আবুল হোসেনকে দেখার জন্য আপনারা আসতে পারেন এবিসি রেডিওর ফেসবুক ভেরিফাইড পেজে। এছাড়া আবুল হোসেনের মতো যদি আপনারা আপনাদের জীবনের ভুল বা অপরাধগুলো কনফেস করতে চান এই অনুষ্ঠানে এসে, তাহলে আপনারা চাইলে ফেসবুকে আমার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করতে পারেন। আমার ফ্যান পেজের ঠিকানা হচ্ছে www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj। পেজটি আছে আরজে কিবরিয়া নামে। 5 মিনিট পর আমরা আবারও ফিরে আসছি ঠিক রাত 1টায়। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবেই, সুন্দর আগামীটা তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। FM 89.2। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। সময় রাত 1টা। প্রিয় শ্রোতা, আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও 89.2 এ। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আমার সঙ্গে আজকে জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে রয়েছেন আবুল হোসেন। তাকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন এবিসি রেডিওর ফেসবুক ভেরিফাইড পেজে। এছাড়া যারা স্টোরি লিখে পাঠাতে চান তারা যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে, অপরাধ এবং ভুলের যাই হোক না কেন। আমরা যদি ফেসবুকের মাধ্যমে আপনাদেরকে রিচ করতে চাই, সেক্ষেত্রে ফেসবুকে আপনারা চাইলে আপনাদের জীবনের অপ্রিয় সত্যগুলো খুব ছোট করে লিখে আপনাদের সেলফোন নাম্বার সহ আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj, KEBRIA.RJ। পেজটি আছে আরজে কিবরিয়া নামে। ওকে, যেটা আপনি বলছিলেন যে পুলিশে দিয়ে দেওয়া বা এরকম কিছু একটা, তারপর
হ্যাঁ তখন আমাকে আর ওকে একসাথে পুলিশে দেওয়া যায়। যখন পুলিশে হ্যান্ড ওভার করে তখন দারোগা কোনো মামলা না পেয়ে তখন বলছে যে ও আমাদের সোজ ওর গায়ে হাত তুলছ কেন। তখন এই বিষয় কেন্দ্র করে একটা মারামারি মামলা দিয়ে আমাদেরকে সিলেট হাজতে পাঠায়। তখন আমি যে মালিকের কাছে থাকতাম ওই মালিকের কাছে আমি টাকা জমা রাখছি, ওই মালিক পরের দিন কোর্টে যায়। আমাদের অধিনার সময় হয় না দেখে আর জামিন হয় না, জামিন না হওয়াতে জেল হাজতে পাঠায় দেয়। তখন ওই মালিক বলছে যে আমি কালকে আসব, তোমাদের কালকে জামিন হয়ে যাবে। তখন জেল হাজতে যখন পাঠায় দেয় তখন ওই যে ছবিগুলোর যে সহকারী দুইজন যারা নাম বলছে লোক যে ছবিগুলোকে এই জায়গায় আবার আনছে, তখন ও থাকে ওরা তিন বছর না আড়াই বছর ধরে ওরা খাটতেছে অলরেডি। এই মামলাটার বিচার না হওয়াতে এই মামলাটা আবার পুনরায় ওরা বিচার উঠানে ছবিগুলো এই যে গাজীপুর কারাগার থেকে ওখানে নিয়ে এই চালন করছে। তখন ওদের সাথে ওই জালখানায় আবার একটা সম্পর্ক হইল, ওর নাম হচ্ছে জাহের আর একজনের নাম আওলাদ। ওরা খুব দুর্দুষ্ট চোরা বা ছিনতাই বা ছিল। তখন বলছে যে তুই তো অনেক বড় হয়ে গেছ বুঝছি, যাই হোক এবার বাইরে এলে তোর দিকে ফলো করবি। ওরা বলল যে তোর কাছে যদি কিছু টাকা পয়সার ই থাকে তুই তো কালকে চলে যাবি, আমরা তো দুই আড়াই বছর ধরে কাস্ট্রি খাটতেছি, তাহলে আমাদের চাবিন হয়ে যাবে যদি তুই একটু সহযোগিতা করস। তখন আমার খুব মায়া হলো যে এতদিন জেল খাটতেছে আবার আমাকে একটা সাপোর্ট দিছে জেলখানার ভিতরে, ওরা ওদের ওয়ার্ডে নেওয়াইছে সুবেদারের মাধ্যমে। পরে পরের দিন আমার জামিন হয়ে যায়, আমাদের দুজনের জামিন হয়ে যায়। তখন পরের দিনই আমি জেল গেটে যাই, ওদেরকে হাজার পাঁচেক টাকা দিয়ে আসি, পরে ঢাকায় আসি। পরে ওদের এই মামলা কি মাস তিনেক পর জামিন হয়ে যায়। জামিন হয়ে যাওয়ার পর ওরা চলে আসে, আসার পর ছবিগুলোরও জামিন হয়ে যায় সাপ্তাহখানিক পরে। তখন এলাকা তারা তো পর ভাই একটা সন্ত্রাসীর মতন আর কি ক্লাব করে নিচ্ছে, তখন ওখানে আবার চড়াইয়া যাই। এখন আমি যে একটু ভয়াবহ ওনারা বুঝতে পারছেন। তখন ওদের সাথে আমি তেরম একটা এই কাজের বিষয়ে মিশতাম না, কিন্তু আমি এটা জানতাম। জানার পরে ওরা দেখতাম ওই ক্লাব থেকে বিভিন্ন লোকজন বিভিন্ন যে যে ধান্দা করে এগুলা করত। তাই আমিও কি করলাম, আমার এখানে একটা ব্যাটসম্যান আসলো ছোট থাকতে, ও আবার এয়ারপোর্টে চাঠা বিক্রি করে এক পর্যায়ে পকেট মেরে গেছে। এটা এই যে আন্তর্জাতিক বিমানবন্দরে ওর ভাই আবার খুব বড় টাইপের কন্ট্রাক্টর ছিল, যাই হোক ওর সাথে আমার পরিচয় খুব ভালো সম্পর্ক। তো ওর সাথে আমি আবার মেশিন খাইলাম এলাকার ভিতরে, মেশিন খাওয়ার পরে ওরে আমার সাথে বাজায় নিলাম। পরে ওই আওলাত আর জাহের ওরা যখন জেলের থেকে বাইরে আসলো ওদের সাথে জেলখানায় তো সম্পর্ক একটা ভালোই ছিল, আমি এলাকায় আসছি এখন একটু ভালো। এক পর্যায়ে আমি লতুরে সাপোর্ট দিই এবং আওলাতের সাপোর্ট দিই, ওদের সাথে আবার এই চুরি শুরু করি। হ্যাঁ এলাকায় এসে একটা টঙ্কিতে তখন আমি একটু ভালোভাবে চলি ফিরি, তখন যে ছবিগুলি ছিলাম ওর নজরে পড়ে গেলাম। পরে এলাকায় থাকার পরে হঠাৎ একদিন গাজীপুর ডিবি দিয়া সেই সোসের মাধ্যমে উঠায় দেয়। তখন ওই সুদ যায় বলে যে 20,000 টাকা দিবি, হ্যাঁ তাহলে তোর সালমান এলাকায় টাকা তুলে আমরা চালান খুনু। তো ওই মুহূর্তে আমার কাছে এত টাকা নাই, 5,000-7,000 টাকা ছিল, এটা দিছি। দেওয়ার পরে তারপরও একটা টাকা তিন মামলাকে চালান করছে। মাস দেড়েক পর ওখান থেকে যাবি না আবার বাইরে, বাইরে নেওয়ার পর আমার একটা অদূর প্রতি বিশ্বাস হারায় ফেলাইছি। তখন ওই শান্ত নামে আমার যে বন্ধুটা ও খুব একটু ক্যারা বেড়ার কি, কেউ কোনো কথা বললে মানেন আর কি। তো ওরে আমি সাপোর্ট নিলাম, ওরে যদি আমি আমার সাপোর্ট নিতে পারি তাহলে আর ওদেরকে সমস্যা নেই। বললাম যে এগুলা তুই তো করসই, তোরা যদি করস টাকা দিয়ে চিন্তাই করস আরো বড় ধরনের অপরাধ, আর যদি চুরি এইভাবে চুরি করতে পারস তাহলে অনেক টাকা পয়সা। তখন ওরে এই কাজটা শিখাইলাম শান্তি এবং ওই আওলাদ বা জহির এদের সাথে জড়িয়ে এই জিনিসটা আমি। আমি বাইরে গেলাম, ওদেরকে নিয়ে খিল খেতে ঘর ভাড়া নিলাম।
আচ্ছা
এই চারজনকেই নিয়ে এখানে আওলাদ থাকে, শান্তি থাকে আমার সাথে অলরেডি, জাহের চুল্লা যায় বাড়িতে, কাজের সময় ঢাকাতে দিকে ফেলে বিভিন্ন ফ্ল্যাট বাড়িতে ঢুকা আর কি তালা তুলা ভাঙ্গা টাকা পয়সা নিয়ে যায়। এভাবে এক পর্যায়ে মোটামুটি ভালোই চলতাছি ফিরতাছি, হঠাৎ এলাকার ভিতরে থেকা সবিগুল আমার খিলকেতাইয়া ওই আওলাতরে দিয়া বাড়ি চিনে আমার খবর দেয়। তখন আমি আসি মেন রোডে, মেন রোডে আসার পর কয় চলো এলাকায় চলো, তোমার সমস্যা হবে না। তখন আবার 5,000 টাকা দিলাম, 1,000 টাকা দেওয়ার পরে এলাকায় আমার নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে তখন আবার অদির্বিতে আরেক সোর্স অন্যাম আলমগীর, ও সিআইডির সোর্স আসলো, ও আমার এই হুমকি দিয়া টঙ্গি থানায় নিয়ে যায়। তখন ওখানে আমি আরো 15,000 টাকার মতন দিই, দেওয়ার পরে আমার সারে সারার পরে আমি দূর এলাকায় ওরা জন খালি এরম কুল্ডি হিসাব করে, তাই আমি থাকবো না। তাই আমি কি করলাম, টঙ্গি স্টেশন ওই লতুরেলিয়া একা আমি হোটেল ভাড়া নিলাম, হোটেলে ভাড়া থাকতাম আর ওখানে কাজ করি, হ্যাঁ দু একটা কাজ করি, সারাদিন হোটেলেই থাকি। তো ওখানে হোটেলে থাকতে থাকতে ও লতুর আমার থেকে একটু বয়স বেশি, ওর সাথে একটা মেয়ের সম্পর্ক। তো স্টেশন রোড ওই মেয়েটা এখানে একটা বাড়িতে আর কি অসামাজিক কাজ করে, তখন ওই মেয়েটা হঠাৎ ওর সাথে রাস্তায় দেখা হয়, দেখা হয় মতন বলছে যে কে, ওর নাম ধরেই বলে যে কে পারবি ভালো আছে, পরে বললো হ্যাঁ। পরে আমি জিজ্ঞাসা করলাম তুই চিনিস কেম বেকারে, কয় ও তো এমুকের বাড়িতে এই ধরনের কাজ করে। আমি কি কো, কয় হ এই জীবনে প্রথম আর কি আমি ওর দিকে একটু দৃশ্য করি, আমি এত সুন্দর মেয়ে এই ধরনের কাজ করে কি কো, কয় হ তুমি নিবে নাকি আমার বললো। তখন আমি বললাম ঠিক আছে একদিন বললো, পরেও আমি বললাম যে তাহলে আজকে সন্ধ্যা শুন তুমি হোটেলে নিয়ে যাবো। পরে হোটেলের ম্যানেজারের সাথে কথা বললো যে এমন একটা মেয়ে আসবে টাকা বেশি দিতে হবে, তখন রাজি হইলাম টাকা বেশি দিয়ে ওই মেয়েরে ওই হোটেলে নিয়ে যাই। ওই হোটেলে মেয়ের সাথে সারা রাত থাকি, ওর জীবন কাহিনী শুনি যে তোমার কি কারণে এইসব, আমি তো এই প্রথম মিশলাম মেয়ের সাথে। পরে ও মেয়েটা বলল, তখন আমার খুব মায়া হলো, তাই আমি ওরে বলি যে তুমি আমার সাথে ঘর ভাড়া থাকবে, তোমাকে সবকিছু নিরাপত্তা আমি তোমার স্বামী পরিচয় দিব। তখন বলছে
পরিকল্পনাটা
যে ও এই ধরনের থেকে আমার কেমন জানি একটা মায়া আর কি, খুব খুব মানে
আপনি বিয়ে করবেন নাকি ওকে আপনি আপনার আশ্রয়ে রেখে,
মানে আশ্রয়ে রেখে এই ধরনের অবস্থা, হ্যাঁ হ্যাঁ যে এখানে তো তোমাকে অনেক লোক চিনে, এই এলাকায় তো থাকা যাবে না, তাহলে এই এয়ারফোর্ট খিলখেতালা এলাকায় একটা বাসা আর কি ভাড়া নিয়ে, এই ওকে নিয়ে আর কি সর্বপ্রথম। তাই এখানে ওই দুইটা ছেলে যে আমার সাথে যে শান্ত বন্ধু, হ্যাঁ ও আর আওলাদ ওরা আসতো আমার কাছে, এখানে আসলে আমি আবার আলাদা আরেকটা রুম ভাড়া রাখছি, মাঝে মধ্যে থাকতেইলে ওরা ওই রুমে ঘুমাইতো, কিন্তু হ্যাঁ ওইটা আর ও আমি স্বামী স্ত্রী এখানে পরিচয় অন্য কিছু না। যাই হোক এইভাবে ভালোই কাটতেছে একে একে। হঠাৎ 7-8 মাস পর একদিন বলতেছে যে আমি প্রেগনেন্ট,
মানে আপনাদের মধ্যে একটা অবৈধ সম্পর্ক ছিল, শারীরিক সম্পর্ক এটাকে বলে, ওকে
ও বলতেছে প্রেগনেন্ট। তখন আমার এই কথা শুনা যে আসলে আমি বাড়িতে মানে বাড়ি ঘরের সবকিছুর কথা আবার পুনরায় আমার খেয়ালে বললো এ কি বলছে প্রেগনেন্ট। তখন আমি বলছি যে ঠিক আছে তো প্রেগনেন্ট কি করা যায়, তুমি কিছু ওষুধ মশুদ এডি কোনো ইয়ে আছে, তখন আমি তো তেরম কিছু বুঝি না। যাই হোক ও আরেক মহিলার সাথে আলোচনা করে কি আপজাপ যা তো কিছু খাইছে, খাওয়ার পরে বললো যে কাজ হবে নাই। তখন বলছে আমি বলছি তাহলে যখন 7-8 মাস হয়ে গেছে তখন তাহলে তোমার তো অসুস্থ হইতে পারো, তাহলে তুমি তোমার মার কাছে চলে যাও, আমি কিছু টাকা দিই। তখন ওরে কি করলাম আমি 1,500 টাকা দিলাম। পরে ওর মার কাছে পরশুর দিনের পর গেছে সর্বপ্রথম, যাওয়ার পর ওর মা ওকে অ্যাকসেপ্ট করে নাই, মানে বাচ্চা পেড়ে দিকা, ও বলছে বিয়ে হয়েছে। তখন ওর মা বলছে তোমার স্বামীকে নিয়ে আসো। তখন সপ্তাহখানিক থাকার পর ও ঢাকা চলে আইসে, আর এই দিক দিয়ে ওকে আমি পাঠাইয়া এই আওলাত্রে নিয়ে আর শান্তকে নিয়ে আমি এদিকে কাজে যাই নোয়াখালীতে। ওখানে যাওয়ার পরে একজন বিল্লাল কয়া যে পোলাটা ওই পোলাটা ধরা খেয়ে যায়, আমরা দুজন দূরে মরে চলে আসি। চলে আসার পরে আমি বাড়িতে এসে দেখি ও চলে আসছে। পরে আমি বললাম তুমি চলে আসো, কয় মা এই কথা বলে। আমি কই ঠিক আছে কোনো সমস্যা নেই। কিছুদিন থাকার পর আমি বলছি যে ঠিক আছে কিছু আমি যাবো, টাকা কিছু টাকা পয়সা জোগাইলি। তো এই কথা বেরা চাহের নিয়ে আমি গেলাম ব্রাহ্মণ বাইরা।
তখনও কি উনি প্রেগনেন্ট?
হ্যাঁ
তখনও প্রেগনেন্ট।
হ্যাঁ প্রেগনেন্ট। ওই বাচ্চা
কি নাম ছিল?
ওর নাম ছিল পারভিন।
পারভিন তখন কোথায় থাকলো আপনাদের সাথে?
হ্যাঁ পারভিন ওই বাড়িতেই,
ওই বাড়িতে মানে
এই যে খিলক্ষেত
যেখানে
ওই বাড়িতে তখন আমি ঝাড় কিনে একটা কাজের উদ্দেশ্যে আমি ব্রাহ্মণ বেড়া যাই। ব্রাহ্মণ বেড়া যাওয়ার পর ওই কাজটায় আমরা চোট হয়ে যাই আর কি, ধরা খেয়ে যাই। আমি ঘরে তালাবাঙ্গা ঢোকার পরে পাশের ফ্লাইট তিনতলা ছিল ওইটা আর কি, ওদিন আবার এসএসসি পরীক্ষা হচ্ছে, কলেজের সাথে সমস্ত লোকজন দাঁড়ায় না, তো এই পাশে যখন তিনতলায় ভিতরে তখন বেলা 9টার মতন ছিল, যখন ভিতরে প্রবেশ করলাম, প্রবেশ করার পরে পাশে যে সামাসামনি ফ্লাইটটা ছিল ওই ফ্লাইটের লোক বেরে দেখে তালা নাই, বললো যে একটু আগে তালা দেখলাম এখন তালা নাই, তখন বুঝতে পারছি যে ভিতরে কেউ একটা ঢুকছে। তখন সামনে আমি গ্লাস দিয়ে চাই দেখলাম যে মহিলা এবং লোক বলছে দরজা খুলো, তখন যাই বললাম যে যাই লোক জামাতে হয়ে গেছে এখন কি করবে, বলছে যে পিজা গিরির ভেঙ্গা বেড়ে যাচ্ছিল, তখন আমি ধাপধুপ গিরির ভেঙ্গা ফেলাম, সম্ভবত তিন থেকে চারতলা ছিল, ধাপধুপ পিছন দিয়ে গ্রিল ভেঙে যখন ছান ছিটে দাঁড়াইলাম তখন দেখি সুপারি গাছ, এখন সুপারি গাছ পেয়ে নামতে হবে, একটু সুবিধা ছিল আর কি, কিন্তু খুব রিক্স, সুপারি গাছটা লাগু পাওয়া যাবে না, দুই থেকে তিন ফিটের মতন ফাঁকা। তখন এই সময়ের ভিতরে পিছনে যে পারি বাড়ির থেকে ফ্লো করে উপরে বলছে এই যে লোক এখান দিয়ে বেরিয়েছে চোর চোর এখান দিয়ে, তখন সাইডে যে এসএসসি পরীক্ষা হয় ওইসব লোকজন সব জড়ায় বলছে যে তোমরা নিচে নামো সমস্যা নাই, তখন যাহের বলছে ও তো আমার তো বয়স্ক বড়, ও বলছে যে এমনি নিচে নামলে মাইরি হেলাইবো পাবলিক, যেভাবে ফেসে পরে আমি ভিতরে ভিতরে ঢুকেন, তো ভিতরে ঢুকে বসে রয়েছি, এক পর্যায়ে ওরা দরজা ভাঙচুর কইরা ভিতরে পুলিশ, যখন আমরা তিন রুমের যেটা বেডরুম, বেডরুমের ভিতরে সিটকারি লাগে বসে রয়েছে, ওখানে যে দরজা লক করে বলছে আমরা পুলিশের লোক, আমরা দরজা খুলো তোমাদের কোনো সমস্যা নেই।
যে সময়টাতে আপনারা নিচেও নামতে পারছেন না এবং দরজা ভেঙে ফেলা হচ্ছে, মানে ফিলটা কি হচ্ছিল, অনুভূতিটা কি হচ্ছিল?
অনুভূতিটা তখন তো আর কিছুই করার নাই, যে নিরুপায় হয়ে সা বসে রয়েছে আল্লাহ করছি আর কি ভিতরে।
এর মধ্যে মানে আপনারা কি কি নিয়েছিলেন চুরি করে?
এর মধ্যে আমরা সময় পাইনি আর কি, মাত্র ভিতরে ঢুকেছি, আর ওই ঘরের ভিতরে যেহেতু স্টিল আলমারি নাই, তেরো আর স্টিল আলমারি না থাকলে তেরকম একটা আমরা চেক করি না আর কি,
কিছুই পাইনি
না, কিছুই পাইনি।
আচ্ছা, তারপর?
তারপর এক পর্যায়ে তখন খুললাম, খোলার পর আমাকে একটা চায়না হ্যান্ডকাপ লাগালো, আর চায়ের হ্যান্ডকাপ লাগে যাই হোক, দারোগা নিচে নামার পরে দেখি শত শত লোক যাকে ওখান থেকে সেভ করে গাড়িতে উঠাইলো, গাড়িতে উঠে তখন ব্রাহ্মণবেড়া থানায় আনলো, ব্রাহ্মণবেড়া থানায় না একটা মামলা দিয়ে রিমান্ড আনলো তিন দিন ফের, ওখানে আবার নাকি একটা ওষুধের দোকান রাত্রে চুরি হয়েছে কিছুদিন আগে, আমরা তো আর এই বিষয়ে জানি না, যাই হোক ওই সব বিষয়ে টর্চার মোচার কইরা
তিন দিনের রিমান্ড, রিমান্ড তো ফার্স্ট টাইম গেলেন,
হ্যাঁ
কি ছিল রিমান্ডে, রিমান্ডে আপনার কি কি করা হলো একটু শুনি তো।
রিমান্ডে টর্চার করা হলো,
কি ধরনের টর্চার?
কি ধরনের অমানবিক টর্চার,
মানে কি আপ কি করেছে আমাকে একটু বলেন।
প্রথমে হ্যান্ডকাপ লাগাইলো, হ্যান্ডকাপ লাগায় অমানবিক টর্চার, বাড়ি বাইরে বলছে যে এই ওষুধের দোকান কে চুরি করছে ওষুধের দোকান, তো আমরা বলছি দেখেন আমরা এই ধরনের কাজ করি না, আমরা যা করি দিনের বেলায় দেখছেন এই তো, আমরা তো হাতে নাতেই ধরা, তো এইগুলা বিষয় জানি না। তারপর যাই হোক এইভাবে টসমসের কইরা ওই মামলায় চালান করলো তিন দিন পর রিমান্ড শেষ, পরে মাস তেরেক আমার ওই জেলখানে থাকতে হইল, তো এর ভিত্তে আমার এক দুঃসম্পর্ক আর কি, আরে ভুন ভুন বলতাম এর কাছে, মাঝে মধ্যে আমি টাকা পয়সা জমা রাখতাম যে আমার এমন ধরনের কোনো কিছু হইলে আর কি, যে বুঝতে পারে বা দৌড়াইতে পারে, তখন এর খবর দিলাম, উনি আমার ব্রাহ্মণবেড়া হঠাৎ উনি জেলখানে যায় বলছে তোমার ছেলে হয়েছে। তখন আমি বললাম ছেলে সুস্থ আছে, বললো হ্যাঁ সুস্থ আছে, তাহলে আমি বললাম ওরা খরচের টাকা মেঘাদের চালায় না আমি যতদিন না বইরে, পরে মাস দেড়েক পর আমার স্বামী হইল, দুজনের
ছেলে হয়েছে, মানে কি আপনার তো বিয়ে হয়নি এক অর্থে,
ওই যে ওই পারবিন যাকে নিয়ে আর কি আমার ঘর ভাড়া নিচ্ছি,
মানে যার সঙ্গে আপনার কোন বিবাহ হয়নি, বিবাহ বলতে আমি যেটা বুঝি ধর্মীয় বিধান অনুসারে বিবাহ হয়নি কিন্তু আপনারা লিভ টুগেদার করতেন, সে অর্থে আপনার বাচ্চা হয়ে গেল একটা। ওকে,
পরে তখন আমি জেল থেকে বাইরে আসলাম, আসার পর আমি একটা অমানবিক চিন্তা করে গেলাম যে বাড়িতে কেউ জানে না, হ্যাঁ আমি এই ধরনের কাজে যদি বিয়ে করছি এটা যদি জানে, আবার বিয়েও করি নাই বাচ্চা হয়ে গেছে, মা যদি এটা জানে আমাকে কোন চোখে দেখবে, মানে মানে একটা মানসিক টেনশনে পড়ে গেছে, এইভাবে করে আমি ঠিক মতন কাজে আমার কাজ কামে থেকে আমি বিরত রয়েছি, এইভাবে সাত আট মাস 98 বন্যাসম হঠাৎ আমি আমার এলাকায় তখন ওদের সাথে আবার মেশিন খেয়ে গেলাম, মেশিন খাওয়ার পরে আমি বসে এলাকালাবির ভিতরেই তাদের সাথে বসে শর্ট ব্রিজ খেলতেছি, এমন সময় আমার পাশের বাড়ির দুঃসম্পর্কে বাতিজা, ওই বাতিজায় বলতেছে চাষা আপনার আপনি বলে ছেলে মারা গেছে আপনার বউ বিস্তারিতেছে, তখন ওরা সবাই শূন্য ফেলাইলো বুঝা ফেলাইলো, ও তো ডাইরেক্ট বাড়িতে যায় বলছে, ওরা নিয়ে আমি গেলাম যাইয়া ওই বাচ্চারা পরে আমার এলাকায় নিয়ে আসলাম। মারা গেছে, মারা যাওয়ার
মারা গেল কিভাবে?
মারা গেছে ওর নিউমোনিয়া বলতে একটা রোগ হয়েছিল পরবর্তীতে যেটা জানতে পারছি।
ট্রিটমেন্ট দেওয়া হবে
না, ওষুধ ওষুধ নিয়ম মতো সবকিছু, কিন্তু এটা ওর মার ভুল আছিল। আর আমি তো এত বেশি তখন বুঝতাম না বাচ্চার সম্পর্কে, কিন্তু আমি সমস্ত চাহিদা মিটাইতাম। তারপর আমি সমস্ত দায়িত্ব গ্রহণ করে সবার কাছে প্রকাশ হয়ে গেল, মার কাছে সবার কাছে প্রকাশ হয়ে গেল। পরে আমি বাচ্চার আইনা মাটি মুটি দেওয়ার পরে তখন বললাম যা যা আর ওইছে ইনশাল্লাহ। মায়ও যখন জানছে তখন মা বুঝতে পারছে যে ওকে আমি বিয়ে করি নাই।
মাকে বললেন আপনি?
তখন মা আমার ওকে ভয়ে বাইর করে দিল বাড়ির থেকে। এলাকার মাতবরা যদি জানতে পারি বিয়ে হয় নাই তাহলে দোনোটারে বানবো, আমার মানুষের মনসব নষ্ট হইব। তখন বাইর করে দিল। পরে আমি ওকে ওই জায়গায় থাকি। হঠাৎ ওরও মন জানি কেমন হয়ে গেল। চার পাঁচ মাস পর হঠাৎ একদিন ও বাড়িতে নাই, পেরাই পেরাই এরম বাড়িতে পাইতাম না দিনের বেলা, কিন্তু ও রাত্রে কোনো জায়গায় থাকতো না, দিনের বেলা পাইতাম না। তো ওকে মায়ের ধীর করতাম যে তুমি এই ধরনের কাছে কেন এ চাও, বা আমি তোমার কিসের অভাব? ভালোবাসতে শুরু করলাম। তখন এক পর্যায়ে ও একদিন হঠাৎ আমার আমি শুয়ে রয়েছি, আমার গলার থেকে একটা চেন খুলতেছে। ওকে চেনটা মোটামুটি ওজন আসলো পরে এখানে। তো আমি বললাম যে চেনটা খুলতেছে ওকে, তো তোমার গলায় তো দুইটা আছে। তো বলতেছে এটাও হিন্দু। তখন ও চেন আর ঘরে পাঁচ ভরির মতন স্বর্ণ আছে, ২০,০০০ টাকার মতন ক্যাশ টাকা আছে।
এগুলো কি সব চুরির?
হ্যাঁ সব চুরির। এগুলা ও নিয়ে চলে গেল। বাড়ি এলাম, আর কিরে তোর বৌরি দিদি দেখলাম রাস্তাতে যাইতে, আমি জি গেলাম কয় দেশে যাইবো। তখন আমার ঘুম ভাই গেছে, আমি কি কেন কে হর। আমি ঘরে চেক দিয়ে দেখি জিনিসও নাই, টেকও নেই। তখন আমি বিষয়টা মানে দুশ্চিন্তা একটু ভাবলাম, আমি যাক যদি যায় থাকে ভালো, ৪০-৫০ হাজার টাকা হবে, যদি একটু জায়গা টাকা রাখে তাহলে আমি একটু খুশি হব। মজা আমি ছাইরা দিলাম এই হিসাব করে। ও কি করলো, বিকাল বেলায় চলে আসলো। এমন টাইমে চলে আসলা আয়া, আমি কি ব্যাপার, তুমি গেলা তুমি আইলা না, আমি দেখলাম তুমি কি করো। ভাই সাদা বাস স্ট্যান্ড তুমি ঘুরে আইসি, যাই নাই। যাই হোক এমনি এমনি কইরা চার পাঁচ মাসের ভিতরে ওই একদিন হঠাৎ কইরা আট থেকে নয় দিন বাড়িতে না আসে না, নাই 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 নাই। এখন আমি খুব টেনশনে পড়ে গেছি। কুই মানে আমি এখন আর বুকের ভিতরে মানে চাপ দিয়ে ওঠার কথা মনে পড়লে, তার পাশে ওখানে বাড়িতে একজন ড্রাগস সেবন করে, ড্রাগস সেবন করে। তখন রেলের রুটে এখানে বসা, ওর নাম রাখিব। ওই এয়ারপোর্ট একসময় পকেট মার্ত, ইন্টারন্যাশনাল পকেট মার ছিল ওর বাড়ি খিলখেত, স্থানীয় বাড়ি। যাই হোক ওর সাথে এভাবে করছে, ও সিগারেটের ভিতরে ওর সাথে কথায় কথায় আমি ওরতন ড্রাগ কিনে নিলাম।
কি ধরনের ড্রাগ নিতেন?
এটা হিরোইন,
হিরোইন,
হিরোইন।
আচ্ছা।
তখন ওইটা ভালো হিরোইন ছিল, ওই অরিজিনাল ওই হিরোইনটা ও সেবন করতো আর কি। তখন আমি সিগারেট করে একটার পর একটা খাইতাম। ওর থেকে দৈনিক এরম আট নয় দিনে আমি প্রায় প্রতিদিন ৫-৬০০ টাকার হিরোইন খাইতাম।
মানে যখন আপনার পারভিন
যখন চলে গেছে তখন
আপনারা একসঙ্গে আছেন, আপনাদের তারপরেও মনে হয়নি যে বিয়েটা করে ফেলা উচিত?
কিন্তু ওটা আমার ভিতরে একটা ভয় কাজ করতো, কেমন জানি করি যাব না যাব। পরে এই জিনিসটা আবার সাহস পাইনি। তখন ওই ছেলে রাকিবের স্ত্রী, ও
কোন রাকিব মানে পকেটমারের
রাকিবের স্ত্রী, দেখতো আমি অনেক বেশি বেশি ওর তো ডাক নেই এই আট নয় দিনে। ওর সাথে ওর বোর সাথেও একটা কথাবার্তা ফাইনাল হলো যে সোনার জিনিস মিনিস আমাকে দেখে সবসময় পড়া ভালো চলে। ও বললো যে তোমার বউ গেছে খারাপ মায়া হ্যান তেন ফেন, তোরে আমি নগদ বিয়া করে দেখ, কয় আরেক মেয়ের বিয়া করলে তোর এটি মনে থাকবো না, ভুলে যাবি। তখন আমি এক কথা ওর কথায় রাজি হইলাম, কি দেখান মেয়েটা কিরকম।
প্রিয় শ্রোতা, আমরা বিরতি নিতে চাই এই জায়গাটিতে, আরো একটি মাত্র চার মিনিটের বিরতি। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএম 89.2 এ। আমরা চার মিনিট পর আবারও ফিরছি। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইউর সেলফ। ৪০ কোটি ভোক্তার প্রিয় পানীয়, ১৮ কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ব বাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। FM 89.2 রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব
সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
বিরতির পর প্রিয় শ্রোতা আরো একবার স্বাগত জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আমি আর জে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, আর আজকে আবুল হোসেন তার জীবনের অপ্রিয় সত্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করছে। তার কাছে আমি আপাতত ফিরছি। জি, আপনি যেটা বলছিলেন বিয়ে করিয়ে দেওয়ার কথা বললো সেই মুহূর্তে, তারপর
বিয়ে করে তখন বলছি যে ঠিক আছে আপনি মেয়েটা দেখান, যদি আমার পছন্দ হয় তাহলে আমি দেখব। তখন হঠাৎ ওই পরের দিনই বিকাল বেলা এরকম সময় আর কি, বিকাল 4:30 দিকে ওই বাড়িতে নিয়ে যায়। ওদের ওখানে স্থানীয় বাড়ি ছিল খিলক্ষেত টানপাড়া জামতলা এলাকায়। ওর মামার বাড়ি, বাপের বাড়ি সে কুড়িল বিশ্ব রোড। ওর আগে নাকি একটা বিয়ে হয়েছে, এখন মানে ওর জামাইয়ের সাথে কোনো সম্পর্ক নাই ওই মেয়ের সাথে। তখন আমি গেলাম, দেখা যাওয়ার পরে আমার জানি কেমন পছন্দ হইল না, পর আমি নাও বলতে পারি নাই। যাই হোক, এক পর্যায়ে তখন পরের দিনে বিয়ের ডেট ফেলাইলো। যেদিন বিয়ের ডেট ফেলাইলো ওই দিনই পারভিন চলে আসলো সকাল টাইমে। আসার পর ওরা আমি জিজ্ঞাসা করলাম কোথায় ছিলে 8-9 দিন। বললো যে আমি আমার এক খালা বা বান্ধবী এরকম এক কথা বলছে, ওদের বাসায় আসিলাম। আমি কি তোমার তো এমন কোন আপনজন নাই তোমাকে যে আশ্রয় দিয়ে রাখবে, তুমি তো এই 8-9 দিন থাকার কোনো কথা না। যাই হোক, এক পর্যায়ে তখন ওই যে রাকিবের বউ এবং রাকিবরা চলে আসে, তুমি কালকে যে মেয়েটা দিকাইছো এই মেয়ের হন্যগত তুমি তালাক দাও আমাদের সামনে। পরে আমি বিষয়টা এত বুঝতে পারি নাই, তখন একটা সাদা কাগজে লেখালেখি করে পারভিনকে বলছে তুমি সই করো এখানে। তখন সই করলো, করার পরে বলছে যে ওইসে আর কিছু লাগবো না, আলা তুমি আইসা বড় ওই বাড়ি থেকে যা যা আছে করে দিলে দাও, না দিলে নাই। আমি কি না আমার কিছু লাগবে না, ও লয়া চলে গেলে চাপকা। আমি বাড়ির থেকে আয় করছি, আর পরে বিকালবেলা আমাকে ঈশ্বনী একটা কাজে পিসাই না ওই মুর্শিদা, ওর নাম মুর্শিদা, ওর সাথে বিয়ে করাই দেয়।
আপনার বিয়ে করে মুর্শিদা সম্পর্কে আপনি কি জানতেন ওই সময়? মুর্শিদার পরিবার আপনার সম্পর্কে কোনো কিছু জানলো কিনা?
না, কিছুই জানলো না।
দুজন দুজনের সম্পর্কে
কিছুই জানে না। ওই যে রাকিব ওর স্থানীয়, ও
এমনকি মুর্শিদার সঙ্গে আপনি আগে কথাও বলেননি?
না,
ডিরেক্ট বিয়ে করে ফেললেন।
হ্যাঁ, ডিরেক্ট বিয়ে করে ফেললেন।
My goodness, what a life, man. Okay.
আমি শুধু ওই ভোলাটার জন্য যেমন আমি রাজি ছিলাম এই তাড়াহুড়ে আর কি বিয়েটা মানে এইভাবে হয়ে গেছে। পরে পরে বিয়ে হওয়ার পরে তখন ওর তো প্রথমই দিকে আমার পছন্দ হয়নি, তারপর এখন কিছু করার নেই মানে নিশ্চিত নিশি। পরে ওই পারভিন 3-4 দিন সপ্তাহখানিক পরেই আয়া, ওর মাথা খারাপ হয়ে গেছে, বাইরে আমি ডিমানি না হেন তেন মানে বিশাল কাজা সৃষ্টি জর্গা লাগাই দিচ্ছি। হ্যাঁ, পারভিন আসা যে আমি মানে বিশাল জর্গা লাগাই দিচ্ছি। জর্গা লাগার পরে পরে আমি ওর পেলাম দেখবেন করে আলেছি তুই এক কাজ কর, তোর আমি একটা বাসা ভাড়া নিয়ে দিয়েছি দিকে আজিমপুরের দিকে, তুই ওখানে থাক আমি আমি ওখানে। ওরা ওখানে ওর একটু পরিচিত ওই জায়গায়, ওই জায়গায় আগেও ভাড়া ছিল কোন মেয়ের সাথে বলে ওখানে একটা বাড়ি ভাড়া নেয়। পরে ওই বাড়িতে আমি যাই, যাই ওর সান্ত্বনা মান্তনা দিয়ে আহি আর কই আহি যে হ্যাঁ তোমার তো কোনো সমস্যা নেই, যাই হোক থাকতে থাক একটা কিছু ওই বনে।
মানে তখনও আপনাদের মধ্যে এক ধরনের সম্পর্ক ছিল?
হ্যাঁ। তখন মুর্শিদাকে নিয়ে থাকার পরে এক পর্যায়ে আমি মোটামুটি ভালো টাকা পয়সি হাতে আসে, হাতে আসার পর আর নিয়ে আমার এলাকায় আমি চলে যাই। এলাকায় ভালোভাবেই ঘরে মাল সামনা করলাম, একটা ঘর করলাম, মানে সবার চোখে একটা বাজ্যা গেলাম টার্গেটে। তখন সবাই আমাকে আবার আগের মতন শুরু করলো অত্যাচার। যাই হোক, এইভাবে তখন 2001 আমার মেয়ে সন্তান আসে ওর ঘরে জানুয়ারির 26 তারিখে। পরে যাই হোক, ওখান থেকে আমি একটু পরিবর্তন হই, আর এদিক দিয়ে পারভিনের সাথে আমার তেমন একটা যোগাযোগ নাই, তো ওর সাথে দেখা হলে আমি খরচুর টাকা দিয়ে দিতাম ওরে। 2001 যখন একটা ভয়াবহ ওই যে সবগুল যে ওরা ওরা একটা গ্রুপ যে ক্লাবে করছে, ওরা একটা ভয়াবহ সন্ত্রাসী হয়ে গেল। 2001 সালে গেছে যে শান্ত যে ছেলেটা ছিল, ওই ছেলেটা ওই যে আমার কাছে খিলকেত আসতো আইসা এই বিস্তারিত এগুলা জানছে, জানার পর ও এই আসাদনগরের বৃত্তে আরো এখন শীর্ষ সন্ত্রাসী জামাল টামাল এদেরকে ও এই ধরনের কাজ শিখায়। এই শিখানোর পর অনেকে এখন ওই কাজটা করে।
কি কাজ ছিল?
এই যে তালা ভাঙ্গা চুরি, গ্রিল ভাঙ্গা চোর, এগুলা মানে করার পরে তখন 2001 সালে যখন পাশ করে তখন ওই এদের দলীয় ভাবে ওই শান্তর কে নিয়ে দুটি হাত কেটে ফেলে।
মানে দলীয় ভাবে মানে রাজনৈতিক ভাবে
দুইটা হাত কেটে ফেলে।
কেন হয় এটা?
এটা হয় এদের কেউ যে
ইন্টিগ্রুপ ছিল,
ইন্টিগ্রুপ, ওইটা হাত দুইটা কেটে ফেললে তখন ভয়াবহ হয়ে যায়। তখন ওই শান্ত মানে আমার কাজ করতো, আমাকে কেউ ডিস্টার্ব করলে ও ওকে ঠেক দিত, বা আল্লাহ যত বড় মাস্তানি ও খুব কেয়ার করতো না কাউকে। পরে মনে করেন পরে দিয়া ওর হাত কাটার পরে এলাকা খুব ভয়াবহ, তখন যেই ছেলে পেলেরা হাত কাটছে ওরা খুব আবার র্যাঙ্ক উইটটা গেল, যে শিশু সন্ত্রাস হাত কেটে লাইছে ওদেরকে এখন কেউ দেখলে মানে এত ভয় পায় যে ডাইরেক্ট হাত কাটা। তখন আমিও খুব আর কারোর সাথে মিশি না, আমার ভাবে আমি কাজ করি খাই। যাই হোক, আলমগীর নামে একটা সোর্স আছে, ওর সাথে আমার পরিচয় ছিল। তো ওর বোর সাথে সম্পর্ক নাই, আর ওর সাথে আরো দুই বছর আগে পরিচয় ছিল। হঠাৎ আমি ওখান দিয়ে টঙ্গিবাজার আইতেছি হিরণ নিতে, তখন ওর বোর সাথে দেখা রাস্তায় ওর বাড়ির সামনে দিয়ে আসার পরে দেখার পরে ও দাঁড়ানো বলছে কি ব্যাপার আবুল ভাই, কই যাইতেছেন? আমি কইতেছি ভাই একটু টঙ্গিবাজার যাইতেছি। পরে দেখি একটা মেয়ে বাইরে আসলো, পরে আমি কইলাম এটা কে? কয়টা আমার ফোন। পরে আমি আমি তো আপনার বাসায় কত আইসি গেছি, আপনার এই বইনের তো দেখলাম না। কয় না এটা আমার বই না, একটু বিয়ে হয়েছিল, ওর স্বামী ওর খাউন ঠাউন দেয় না, হিরণ ঠিরণ খায়, এলে স্বামীরে তালাক দেয়। ওর স্বামী কি করে কখন কি করে এখন একটু মরথত বেছে এইভাবে চলে আর কি করবো, একটা বাচ্চা আছে। তখন যাই আমি চলে গেছি, আমি বলছি যে ঠিক আছে আর একদিন আমলে। আর পরে কিছুদিন পর আবার ওই রাস্তায় যাই আর বাসায় গেছি। যাওয়ার পরে দেখি হ্যাঁ ওই মেয়ে মদ বিক্রি করে, এবং খুব আমার খুব ওর প্রতি একটা মায়া হয়ে গেল যে এত সুন্দর মেয়ে ও মদ বিক্রি করে আর ছেলেরা মজা লেয় ওর লগে, হ্যাঁ কিন্তু খারাপ কিছু করে না। তখন আমি ওর এই লোভ দেখানোর চেষ্টা করলাম। তখন ওর বোনের নাম আবার পারবিন, ওর বোন একটু লোভী ছিল। তখন ওর বোনের আমি একটা চেইন দিলাম, চেইন দেওয়ার পরে আবার আংটি চাইলো আংটিও দিলাম, কানের জিনিস চাইছে ওটাও দিলাম। দেওয়ার পর ওর বোনের সাথে আমি একটু কথাবার্তা বলি, আমি মদ খাই না। তো ওর ছোট ভাই আছে, ওই ভাইয়ের রুমে আমি বৈশা হিরণ খাই, ওর বাইরে 150 টাকা দিয়ে 200 টাকা দিয়ে পাঠাই দিই। তো হিরণ ট্রেন খাই, এক পর্যায়ে একে একে ওর সাথে আমার একটা কথার সম্পর্ক করে দেয়। পরে আমি কি দেখো তুমি এই বয়সে মঠ বিক্রি করো এত সুন্দর, তুমি তুমি এক কাজ করো তুমি আমাকে বিয়ে করো, কথা এক কথা এইভাবে ও রাজি হয়ে যায়।
ওকে জানতো যে আপনি বিবাহিত?
হ্যাঁ বিবাহিত, ওকে বলছি আমি, ও সব জানতো। আমি কি দেখো ও বলতো আমার যে আমার তো আগে বিয়ে এসছে বাচ্চা আছে, আমি কি আমারও তো একটা বাচ্চা আছে, একটা মেয়ে আছে, তোমারও একটা মেয়ে, ওর দায়িত্ব আমি নিব। যাই হোক এক পর্যায়ে ও রাজি হয়ে যায়। তখন ওকে আমি এই সোনিয়া ক্রাইয়া ওই কাজী অফিসে বিয়ে করি। বিয়ে করার পরে এক পর্যায়ে আমি কুড়িল বিশ্ব রোড টরে নিয়ে ঘর ভাড়া নিই।
আচ্ছা মোর্শেদাকে নিয়ে কোথায় থাকতেন?
মোর্শেদা নিয়ে আমার বাড়িতে।
বাড়ি মানে কোথায়?
এই জাশেদনগর বস্তির যে বাড়িতে
ওখানে। আচ্ছা, আর এদিকে আপনার আজিমপুরে আছে হচ্ছে পারভিন।
হ্যাঁ পারবিন।
আরেকজন আসলো, সে হচ্ছে পারুল, পারুলের সঙ্গে।
হ্যাঁ পারুলের সঙ্গে। এই পারুল বিয়ে করার পর কুড়িল বিশ্বরূপ আইন এখানে ভাড়া নেই, নেওয়ার পরে তখন মুর্শিদা বুঝতে পারে এখানে ওদের আবার আত্মীয় স্বজন আছে। এখানে একদিন হঠাৎ করে আমাকে দেখতে পায় একজন যে আমি এই বাড়িতে ঢুকতেছি। তখন ফলো করে যায়, যাওয়ার পরে মুর্শিদা আয়া দেখে, দেখার পরে মুর্শিদা তেমন একটা কিছু করে না, কিন্তু ওই পারুলি এখন আমার উপরেও খুব মানসিক অত্যাচার করা শুরু করছে যে তোমার ওই মেয়ের কাছে যেতে পারবে না, তোমার স্ত্রীর কাছে যেতে পারবে না। তখন আমি বলছি তোমার সমস্যা কি, আমি তোমার কোন চাহিদা কিছুই অপ্রাকছি না, ঘরে এখানে আসা কাম কাজ।
তখন আপনি র্যান্ডমলি চুরি করে যাচ্ছেন?
হ্যাঁ চুরি করি।
আচ্ছা
তখন
আমি
এয়ারপোর্টে একটা চাকরি করি।
আচ্ছা আচ্ছা। তখন আপনি কি চুরি করতেন এই ঘরের ভিতরে?
ঘরের ভিতরে ফ্লাইট বাড়ির ভিতরে ওই সিঁড়িতে আসাম, সরাসরি উঠে যেতাম,
উঠে
ওইটা সামনে তালা ভেঙে ভিতরে স্টিল আলমারি খুললে টাকা আর সোনা নিয়ে আসতাম।
আচ্ছা আচ্ছা। টার্গেট কোন এলাকা ছিল?
টার্গেট বিভিন্ন ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে যাইতাম।
বুঝতেন কিভাবে যে বাড়িতে তালা মারা?
বাড়িটা আমি একটা বাড়ি পাঁচতলা বা ছয়তলা ফ্ল্যাট এর দিকে আপনি তাকাইবেন, যেটার দিকে দেখবেন জানলা সব বন্ধ, ওইটা 90% ফ্লো করতে হবে যে এটা লোক মনে হয় নাই। আর বেশিরভাগ আমি এটা করতাম স্কুল টাইম, সকালে যখন বাচ্চা নিয়ে স্কুলে যাইতো আর হাজবেন্ড তো অফিসে আসতো স্কুল টাইম, এই সময়টা
যে কোনো তালা ভাঙতে পারত।
হ্যাঁ যে কোনো তালা।
মাই গুডনেস। ওকে বলুন তারপর।
জলগা তো ওর এক নানি থাকে এখানে, কাঠের রঙের ঢালে, তখন বলছে আমি এখানে থাকবো না, আমি এদিকে থাকবো। তখন পরে লিয়া এখানে এই পাঁচতলা একটা ফ্লাইটে বাড়ি ভাড়া নিলাম। একদিন হঠাৎ আমার একটা কাজ করে এলাম, 80-90 হাজার টাকা বুঝি, আর ঘরে 20-30 হাজার টাকা আছে। তখন পারুল কি করলো, বলছে যে একটা গাড়ি কিনো তুমি, হ্যাঁ গাড়িটা কিনলে কিছু একটা ভবিষ্যৎ তো কিছু করো নে। তো বললাম যে ঠিক আছে, আমি গাড়ি কিনবো না, আমি পারলে অন্য কিছু ব্যবসা বাণিজ্য করবো। তখন কয় না একজন একটা গাড়ি বেচবো, আমার ভাই গাড়ি চালায়, আমার ভাই জানাইতে গেছে যে যদি আমার কাছে টাকা থাকে কিনো। তখন আমাকে ওভার দিল যে একটা ট্যাক্সি ক্যাব একজনে বিক্রি করবো, উনি আবার কিস্তিতে নিছে ব্যাংকের মাধ্যমে। তখন এক কথায় রাজি হইলাম যে উনি 1,50,000 টাকা দিয়ে নিচ্ছে, আমি 1,20,000 টাকা দিলে দিব। তখন আমি পারুলে বললাম যে দেখো আমার নামে যদি কিছু করি পুলিশের তো ভয়, আমাকে পুলিশ বলবে এসে, তাহলে এক কাজ করো তোমার নামে আর আমার নামে দুজনের নামে রাখো। তখন আমি ওরে টাকা দিলাম, দেওয়ার পরে দুজনের নামই কাগজপত্র করছে। তখন আবার ভালোই এদিকে কাজ কাম কইরা আমি টাকা পয়সা ঘরে একদিন হঠাৎ 45,000 টাকা আর প্রাইজ বোনাস ছিল আরো কিছু, আর 9-10 ভরি স্বর্ণ আছিল। তো আমি ঘুমে ও চাবি খুললা সকালবেলা এইগুলা নিয়ে চুল্লা গেছিলাম। চুল্লা যাওয়ার পরে আমি ডাকসেন নেশা করতাম, তো একটু বেশি ঘুমতাম, বেশি দেরি তুলতাম, ওঠার পরে দেখি ও নাই। তখন আমি ডয়ের খুললা আর দেখি টাকা পয়সা শোনা কিছু নেই। পরে আমি এই অবস্থায় আমি চলে গেলাম বাসায়। বাসায় যাওয়ার পরে ওর বোনের বাসায় যে উঠে আমাকে এই কাহিনী, পারুল তো এই টাকা পয়সা এগুলো নিয়ে পড়ছে, পারুল তো এখানে আসেনি, আমি কই আছে আপনি খবর দেন, আমি আবার টুঙ্গির যে হিরণ টিরণ খাই সন্ধ্যার সময় আমি আইতেছি। পরে মনে করেন সন্ধ্যার সময় গেছি, সন্ধ্যার সময় যাওয়ার পরে যায় দিদি পারুল বসা, পরে পারুল কইতাছে আমি এখানে একটা কোয়ার্টার দেখছি, আমি এটা কিনবো, হ্যাঁ তোমাকে আমি টাকা টুকা দিব না। ওরে আমি কইতাছি ঠিক আছে তোমার টাকা প্রয়োজন, আমার টাকা লাগবো না। ওই ওর বোনের কইতাছে আফা আমি আমার বউ চাই, আমার বউরে দিয়ে দেন, আমার টাকা লাগবে না, তবে কিছু টাকা চলার জন্য আমাকে দেওয়া হবে। তখন ওখানে এসাদ নগরে যে সরকারি কোয়ার্টার কিনা বেচা হয় ওই কোয়ার্টার ওই কিনলো 1,20,000 টাকা দিয়ে। তখন আমি দিলাম 80,000 টাকা, আমার আর 20,000 টাকা দিল যে এগুলা দিয়ে চলো। তখন আয় পড়লাম, আয় পড়ার পরে এখানে আরো মাস তিনেক থাকার পরে হঠাৎ বিভিন্ন ডিস্ট্রিক্টের কাম কাজ করে আমি কিছু স্বর্ণ টাকা ঘরে জমা রাখছি আর কি, বিভিন্ন বিদেশি চুরির বিদেশি চেন গুলা, বিদেশি আংটি গুলা, বিদেশি স্বর্ণ জিনিসটি আমি জমা রাখতাম। তাই হঠাৎ একদিন এই নিউ মার্কেট ডিভিডি ক্যাসেট কিনতে গেছি, ওখানে এক সোস আমাদের এলাকায় যাই, তো সবগুলোর সাথে পরিচয়। ও আমাকে দেখছে, দেখে বলতেছে তুমি এখানে? আমি বলছি ভাই ডিভিডি ক্যাসেট কিনতে আসি। তো জানতো যে আমি এই ধরনের কিছু একটা করি, তো ওকে দেখে আমি ভয় পাইলাম যে মনে একটা কিছু করতে পারে। তখন আমি ওরে কিছু সমর্থন করে হোটেলে নিয়ে খাওয়া দাওয়া করে আমি আয় পড়ছি, কিন্তু ও আমার পিছে লোক লাগাই দিছে, আমি বুঝতে পারি না লোক লাগাই দিছে। তখন আমি এই যে কাঠের বাগান ঢালে এই রাস্তায় আর কি থাকি, গ্রিন রোড, এখানে পাঁচতলা ফ্লাইটে। পরের দিন আয়া দারোগা লক করতেছে বাড়ির ভিতর, পাঁচতলা উঠা দাওরান আমারে আইসা বলতেছে যে ভাই আপনার তো পুলিশে বিস্তারিতেছে। পরে আমি বলছি চুপ থাকো কোনো কথা বললো না, তো আমার নিয়ত আসলে যে পিস দা গ্রিল ভেঙে বাইরে যাব। তখন যাই দেখি ওখান দিয়ে যাওয়া যাবে না, সানসিট খুব পাঁচতলায় তো, আর সামনে রাস্তা দেখা যাবে সবাই, যাওয়া যাবে না। তখন লক করলো, লক করার পরে কতক্ষণ পর খুললা দিছি, খোলার পর আমার ঘরে প্রায় 20-25 ভরি স্বর্ণ ছিল, 17-18টা চেন ছিল, এগুলা সব নিছে, প্রাইজ বোনাস ছিল 45,000 টাকা, আর নগদ টাকা ছিল 60-70,000 টাকা, এগুলা সব নিয়ে গেছে। এটা দানবন্দি থানার
সব চুরির জিনিস,
হ্যাঁ চুরির জিনিস, এটা দানবন্দি থানার দারোগা ছিল তখন। পরে দারোগা আবার যাওয়ার পরে তখন ডিভিডি গুলা নতুন বেরিয়েছে, আমি আবার চোরা জিনিস ঘরে কিছু রাখতাম না, সব মার্কেট থেকে কিনে নিয়ে আসতাম। তো বলতেছি যাবো আমি ব্যাচেলার থাকতেছি, তুমি আমাকে ডিভিডিটা দিয়ে দেবো, এটা তোমার তো চাইয়ে নিলাম। পরে আমি বলছি যে স্যার নিয়ে যাব তাহলে। পরে ডিভিডিটা উল্লে গেল। পরের দিন আমাকে সকালবেলা 30 ভরে চালান করে, অর্থাৎ পাঁচানি মামলায়। পরে আরো 1,000 টাকার হিরণ টিরণ আইনা দেয়, কাটাবন বুঝতে ঠিক আছে তুমি খাও, কালকে এই বিকালে তোমার ছেড়ে দিব। পরে কোর্টের থেকে আমি আর কি বিকালে এই টাইমে ছেড়ে দেয়,
ওরা এই জিনিসপত্র গুলো পুলিশ সম্পূর্ণ নিয়ে নিয়েছে নাকি
এখানে তো থাকা যাবে না, ও তো কয়েকদিন পর পরে আমাকে ডিস্টার্ব করবে। তখন আমি বলছি যে স্যার আমি তো এখানে থাকবো না, আমার তো এখানে সমস্যা, মানুষ আমার সিগন্যাল আছে, আপনি যে এখান থেকে আমার রেস্ট করে নিচ্ছেন, মানুষ তো এখন অন্যভাবে, আমি তোমাকে একটা বাড়ি ভাড়া করে দিই তুমি থাকবো। পরে আমি আর রাজি হইলাম না, আমি আর কথা বাইরের মতো বলছি যে হ্যাঁ আমি আসি। হ্যাঁ তখন আমি যে আরেকটা বাড়ি ভাড়া নেই সায়দাবাদ, সায়দাবাদ যাওয়ার পরে পারলি ওই টাইমে পিকনিক, ওই অবস্থায় 4-5 মাসের পারলি পিকনিক, তখন পারলি লইয়া আমি কি তোমার এলাকায় যে বাড়িটা কিনছো চলো আমার সেখানে তোমার এই বাড়িতে চাই। তারপর যাই হোক ওর বাড়িতে যায়া এই মাস দিয়ে এই বাড়িতে এখানে থাকার পর কিছু টাকা জোগাড় কইরা আমি আবার আমার নামে একটা টঙ্গিতে একটা জায়গা বায়না করি। পরে ওই জায়গাটা কি কিনি, পরে এলাকায় গেছি, যাওয়ার পরে এলাকায় আরো 20-30 হাজার টাকা এলাকার ওই গুন্ডা গুন্ডাকে দিয়া পরে আমি ঢুকছি এলাকায় সবার সাথে আপোষ করে, যে আবার ওই যে পারুলি একটা বাড়িও কিনছে। আপোষ করে ঢোকার পরে তখন ওখানে মাস তিনেক পরেই পারুলির ঘরে আমার একটি মেয়ে সন্তান হয়, কন্যা সন্তান হয়। পরে পাশাপাশি ওর ওই যে বাড়িটা কিনছে এই বাড়ির সামনাসামনি যে ঘরটা ওইটাই আবার ওই শিশু যারা হাত কাটছে না ওই যে শান্তর ওর বাড়ি শিশু সন্ত্রাসী বিল্লাল এবং মানিক ওরাই ওই জায়গার গাজীপুরে শিশু সন্ত্রাসী তালিকাভুক্ত ওর ঘর। তো ওরা ওই সময় সব বাইরে কেউ নাই এলাকায়। তো আমি যাওয়ার পরে ওরা হঠাৎ ওদের ঘর মর সব তালা মারা ওরা আসে না বছরের মতন, হঠাৎ ওরা রাজনৈতিক ভাবে মনে মীমাংস করে হঠাৎ এলাকায় যাইয়া দেখি তালামালা কইলা ঢুকছে। ঢোকার পর তখন আমি পারুলে কইতাছি যে এমন জায়গায় বাড়ি কিনলা, ওরা তো এই ধরনের আমার প্রতি ই করব খারাপ করব, যে তো জানে আমি এখন এই ধরনের কাজ করি। তখন বলছে যে সমস্যা নাই দেখি কি করা যায়, যাই হোক। তো এর বিতে একদিন আমি ঘরে শোয়া ওই বিলালের ভাই মানিক ও দেখি আমার বারিন্দার রুমে ওই পারুলি গ্যাসের চুলা আলগা গ্যাসের চুল্লা এই যে সিলিন্ডার চুলা সিস্টেম ওইটার জানতাছে, ও দেখি ওই খাটের উপরে বসা। তখন আমি ঘর থেকে শুনতে পারলাম যে বারিন্দা কে বসা, তখন আমি বাইরে এলাম, বাইরে দেখি ও বসা। তখন আমার কাছে দৃশ্য খারাপ লাগছে, আমি এগুলো আমার পছন্দ না, তুমি আসলে কি আমি বুঝতে পারি চলো আমরা জায়গা বাসায় অন্য জায়গায় জায়গা আবার কইতাছি, তখন ও যাইব না। না যাওয়ার পরে ঠাস করে আমি খুলনা ডিস্ট্রিক্টে আমার কাজের উদ্দেশ্যে বাইরে বাইরের পরে আমি খুলনা ডিস্ট্রিক্টে একটা এই কাজে অ্যারেস্ট হয়ে যাই। আমার লগে আরেকটা লোক থাকে
মানে চুরি করতে গিয়ে অ্যারেস্ট
হয়ে যাই আমার ওখানে। এই মামলাটা দীর্ঘদিন কাস্টডি লাগে, তখন পারুলি যায় ওখানে। যাওয়ার পরে প্রায় 13 মাস, এই 13 মাসের ভিতরে ও মনে করেন প্রথম 3 মাস 15 দিন পরপর কোর্ট করছে, প্রথম তিন মাস ঠিক কেসে আইসে, কিন্তু মাঝে মাঝে চাইয়া ও মানিকের কথা আমার কাছে জেলখানায় বলতো যে আমি আজকে কিস্তির টাকাটা দিতে পারি না, ও দিছে বা এটা ছিল না ও দিছে। যখন ও চলে আসতো জেলখানা থেকে তখন আমি বলতাম যে কি ব্যাপার ও ওর কথা এত বেশি বেশি বলে কেন, হ্যাঁ মানে আমি একটা মানসিক টেনশন করতেছি জেলখানে। এর ভিতরে যাই হোক 13 মাসের সময় যখন আমাকে জামিন দিল ওই দিন ও আসছে, জামিন হয়েছে আমি ওর ফোন করে আনাইছি জামিন হিসেব, ও গেছে ওই মানিক রে নিয়া আর একটা ছেলেকে নিয়ে যায়া ওর স্লিপ পিরামারে। যখন আমি জেল গেটে আইসি আর পরে দেখতেছি ও এক, আমি বলছি কি ব্যাপার মেয়ে কোথায় আকিকো, তখন বলছে ও মানিকের কুলে জেল গেটের বাইরে। আমি কি ও তোমার সাথে আসবে কেন এখানে, হ্যাঁ আর আমার মেয়ে ওর কুলে থাকবে কেন, কয়ে ও আইসে, হ্যাঁ আমি কি আইসে, এটা কিরম ধরনের কথা কো। আর ওই গাড়ির ভিতরে জানি এদের দুজনের ভিতরে কেমন একটা সম্পর্ক দেখলাম
মানিকের সঙ্গে,
হ্যাঁ মানিকের সাথে কেমন, তখন আমি খুব একটা দুশ্চিন্তায় পড়ে গেলাম। তখন বাড়িতে আইসি মতন বিল্লালের মায় ঢুকছে, ঢুকি কাকি পারুলির সাথে না মানিকের বিয়ে হয়ে গেছে, হটকে আমার মাথা ভারেছে কি রে পারুলির সাথে মানিকের বিয়ে হয়ে গেছে। তখন ওর বোন কইতেছে আরে না এটি মানুষ হুদই বদনাম করে। পরে আমি বিষয়টা মানে কিরম একটা লজ্জাবৃত্ত পাই, আমি রুমে চলে গেলাম, রুমে যাই আমি সিগারেট টানতেছি, পরে ও জানি কিরম একটা হতাশা বুক করতেছে পারো, খুব হতাশা। হ্যাঁ তখন মেয়েটার বয়স আমার প্রায় 1.5 বছরের মতন, 18 মাসের মতন, কেমন জানি হতাশা বুক করতেছে। তখন বিকাল সন্ধ্যার টাইম যখন হয়েছে হঠাৎ ও ঘরে নেই, তখন আমার গেট খুললেই ওই মানিকের গেট, মানে মাঝখানে 3 ফিট রাস্তা, এই 3 ফিট রাস্তার ওই পারেই মানিকের গেট। এখন থেকে ওখানে মানিকের মায় বয়ে রয়েছে, ভিতর দিয়া গেট লাগাইন না। তখন আমার সন্দেহ হয়েছে, আমি কি ও মনে ওর সাথে মোবাইলে কথা বলতেছে, আর আমিও ইষ্টং ওখানে বসে রয়েছি, এখন ও বাইরিতে পারতেছে না ঘর থেকে, যে আমার ধারণা এই বাড়িতেই হবে। কতক্ষণ পর পরে দেখে আর কোন রাস্তা নেই বাইরিতেই হবে, এই গেট ছাড়া গেটও নাই, অন্যদিক দিয়ে বাইরিতেও পারবে না। পরে ওখান থেকে বাইরেছি, বাইরেছে মতন পরে আমি এতক্ষণ পেয়েছিলাম, এই যে ঘরে কথা কইলাম আমি কি কেয়ার লগে এত কথা, কয় যে ইয়া মানিকে ফোন করছে, আমরা বাসায় পৌঁছাইছি নিয়ে, ও তোমার কাছে ফোন করবে কেন? এই এক কথায় দুই কথায় বিশাল জড়গা। ওরা আমি কি আজকে তুমি হ না কইব, ওর সাথে তোমার কি সম্পর্ক? খুব টর্চার করলাম, টর্চার করার পরে পরে ওরা আমি গালের ভিতরে একটা কামড় দিলাম। কামড়তে আমি বলছি যা তুমি যদি যাও গালা যাও গা, আমার দরকার নেই, যা আমার মেয়ে আমার কাছেই থাকবে। হ্যাঁ এই কথা বলছি, ও কি করছে গেটের থেকে দৌড় দেয়া, মেয়ে চিৎকার দেওয়া উঠছে, আমি যে মেয়েরে দৌড়ছি কিন্তু ওরে আর আমি পাই না পাওয়াতে পরেও আমি এরা তিনটা ভোর রাত্রের আগে আমি যখন খিলগাঁও রেলগেটে আসলাম, বিল্লাল নামে আমার একটা বন্ধু যে বললাম ভালো হয়ে গেছিল, ওই বন্ধুটার দোকান করে ফলের দোকান, তখন ওর ওখানে আয়া বললাম যে দোকান ওই হোটেলের সামনে দোকান করে যে আসেনি, তো পরে আটটার দিকে যখন ও আয়া দোকান করলো, পরে ওর সাথে শেয়ার করলাম যে এই কাহিনী, তখন ও আমার বলছিল যে তুমি তো আবুল ভুল করছো, অল্প বয়সের নারীকে বিয়ে করা আর গাঙ্গের পাড়ের বাড়িকে এক সমান কথা। তখন আমি কথাটা বুঝতে পারিনি, যাই হোক তাহলে তুমি ওই হোটেলে নিতে আসছে মতনই পারু আর ওর খালা আমার মা আমার বোন কে আটকাই দিছে, আটকাই দিয়ে খিলগাঁও থানার পুলিশ নিয়ে আমার মাকে আর আমার বোন কে নারী নির্যাতন মামলায় গ্রেপ্তার করে। তখন এমন সময় থেকে আমি আমার মায়ের সাথে যোগাযোগ করতে পারতাছি না যে মা যে ঢাকা আসলো আর ফোন বন্ধ কেন।
প্রিয় শ্রোতা, আরেকটি বিরতির সময় আমরা একেবারে শেষ ভাগে ফিরব মাত্র পাঁচ মিনিট পর। আপনারা শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফ এম 89.2 তে আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গেই রয়েছে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবেই, সুন্দর আগামীটা তারা গড়বেই। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
FM 89.2
মিনিট পর আরো একবার ওয়েলকাম করছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। আমার সঙ্গে রয়েছে আজকে আবুল হোসেন, তার জীবনের অপ্রিয় সত্য নিয়ে। জি আবুল ভাই, তারপর
যখন আমার মাকে এই নারী নির্যাতন মামলায় আমার মা আর আমার বোন কে গ্রেপ্তার করে, তখন আমি খুব ভেঙে পড়লাম যে তুই আমার মাকে, আমি হয়তো তোর সাথে যা করছি আর ভুল তো তুমি করছো, আর যত কিছু আমার মা আর আমার বোন কি করছে। হ্যাঁ তখন আমি ওখান থেকে আগারগাঁও, ওখানে ডাক বিক্রি করে আগারগাঁও বস্তিতে, ওখানে যে ডাক সেবন করছে আর ওর সাথে ফোনে কথা বলছি যে আমার মা আর বোন কি করছে। এখন বলছে তুমি যে অ্যারেস্ট হইলেই তোমার মা বোন কে ছেড়ে দিব। পরে যে এখন উকিলের সাথে আমার ঢাকা সম্পর্ক আছে, একটা উকিলের সাথে ওদের সাথে কথা বললাম, বলার পরে বলতেছে যে তুমি যদি মেয়েকে আনতে পারো তাহলে জিনিসটা খুব সহজ হয়ে যাবে, আমরা তোমার মাকে বের করে নিয়ে আসতে পারবো। এখন ওকে আমি ফোন দিয়া খুব রিকোয়েস্ট করতেছি যে আসো তুমি এই জিনিসটা তুলা নাও। ও নিবে না নিবে না নিবেই না, এক পর্যায়ে মাস দেড়েক হয়ে যায়। এইভাবে মাস দেড়েক এর ভিতরে আমি মাকে হাইকোর্ট করে পরে জামিন করি। এর ভিতরেই জামিনের আমার সরি একটু ভুলেছে, জামিনের 3 দিন আগে পারু আমার এক কথায় পারু আসছে আগারগাঁও আসছে। যাই হোক ওখান থেকে ওর সাথে সারাদিন কথা কইতে কইতে আমি বল দেখো তুমি যদি থাকো রাজি থাকো তাহলে দেখো আমরা এখানে গড়বড় নেই আর তুই আমি মাকে কালকেই নিয়ে আসতে পারবো। তো এক কথায় দুই কথায় ও আমার কথায় রাজি হলো না, সারাদিন কইছে হ হ হ ঠিক আছে যে সন্দেহ এখন ও চলে যাব টঙ্গিতে। তখন আমি মনে মনে কইতেছি তোমার এত কষ্ট করে আনলাম আমার মারে যখন আনবই না ঠিক আছে, আর তুমিও যখন মানিকের কাছে যাইব গা আমার মেয়েও যখন যাবো গা, টাকা পয়সা তুমি নিলা যা কামাইলাম আর অবশ্য স্বর্ণ গয়না যত কিছু বাড়িও তোমার নামে নিলা ঠিক আছে, আজকে তোমার সাথে ফাইনালে খেলবো। পরে ওর সাথে রিস্কা দেওয়া যাইতে যাইতে রাস্তা দিয়েছে বিশ্বের মানে রিস্কা দেওয়া যাইতেছে তোর আমি মহাখালী পর্যন্ত বুঝাইছি আমাকে দেখ মেয়ে আছে, তুই কি করতেছ না করতেছ পারো, ও কোনো কিছু তুই বসতে চেষ্টা না করে মোয়াখালী স্টানে যাই, ওর আমি আধা ঘন্টার মতন বুঝাইছি, কয় না আমি চলে যাব। তখন ওর লাল একটা বিআইডিসি বাসে উঠে, সরকারি বাসে উঠে ওর সাথে আমি উঠি। উঠার পর পরে কয়ে যাই ভাই গা কয় পরে আমি সিগারেট কিনে কালা একটা বিলেট হাতে কিনে নিছি, ও এটা ফ্লো করে না, আমি ভাবছি এরকম একটা কিছু মানে রাজি হবে না। পরে চালনা দিয়া পরে আমি কি ঠিক আছে তুমি যাও টঙ্গি, মেয়েটাকে দেখা রেখ করে চালনা দিয়া খারায় বিলেট টান দিয়ে বাইর করে জালনা দিতে ধৈরা আমি কি যাই হোক আমি ভাবে ধৈরা একদম একটা টান দিছি। একটা টানের পরে নিচের থেকে নেমে গেল আর গাড়িটা যে টাইমে টান গাড়িটা যে টাইমে টান দিছে ওই টাইমে টানটা আমিও দিছি। তখন বিলেটটা টান দেওয়ার পরে তখন ও বাচ্চাটা আমার মেয়েটা ওর কোলে বসা থাকে, তখন ওই বাচ্চাটা ওর নিচে পড়ে যায়, তখন মানে আমার ভিতিকম জানি একটু আঘাত লাগে, তখন আমি একটু ফলো করি, তখন ওই বাসের যে স্টাফ ছিল পিছনে এটা তো দুতলা বিআইডিসি বাস আসল, ওই স্টাফ ফলো করছে যে আমি একটা কিছু করছি, তো স্টাফ মনে করছিল কি যে আমি গাড়ির জানলা দিয়ে ব্যাগ বা চেন মেনেটা টান দিতে গেছি, স্টাফ ভাবছিল এটা। যখন শুনি একটা গাড়ি যায় থামাইছে রক্ত রক্ততে তখন বইরা গেছে, তখন ও বলছে যে পাবলিক যাত্রীরা জিজ্ঞাসা করছে কে বলছে আমার স্বামী কি কি কাহিনী, ওটা আর ভাইঙ্গা বলে নাই, যাই হোক ও এখান থেকে টুঙ্গি যায় নামছে, টুঙ্গি যায় থানা ডাইরেক্ট টুঙ্গি থানায় ঢুকছে, টুঙ্গি থানায় ঢুকছে মতন টুঙ্গি থানায় এফআইআর করবো বলছে, টুঙ্গি থানার অফিসাররা বলছে যে ঘটনা কই হয়েছে বলছে মোয়াখালী, কইছে ওখানে হইতে হবে এই ঘটনা। তখন ইমার্জেন্সি ও আর এখানে আসে না, না আসা ওখানে যায় ওইটা ওই শিলিগড়ে, আটটা না দশটা শিলি লাগে শিলিগড়ে, শিলি করার পর আমার মার চাবিন হয়ে যায় ইনশাল্লাহ তিন দিন পর। পরে ও আমাকে এখন একাধিক ফোন করে, মানে এখন আমি বুঝতেছি যে ও আমাকে ধরার জন্য এখন ফোন করতেছে, যে এখন ও আমাকে একাধিক ফোন আমার অফার করতেছে আসো তুমি যাও।
এই জায়গাটা একটু পজ রেখে আমি একটু মানে পেছনে ফিরে যেতে চাই, আপনার স্ত্রী মোর্শেদার কি অবস্থা এই সময়টাতে?
মোর্শেদা ভালো,
মোর্শেদার সঙ্গে আপনার
যোগাযোগ আছে, সবকিছু আছে, আমি ঘর ও সবকিছু খাবার দাবার সব।
মোর্শেদা কি পার্লার ব্যাপারটা তখন জানে?
হ্যাঁ জানে,
তখনও জানে, জানার পর আপনার সঙ্গে ঘর সংসার করছে?
হ্যাঁ ঘর সংসার, ও কোনো বাধা না, কোনো সমস্যা নেই।
সেই সময়টাতে আপনার যে প্রথম যে যার সঙ্গে লিপ্তিকতা করলেন সেই মেয়েটি তার সঙ্গে কিরকম
সম্পর্ক? ও আরেকজনের সাথে মিশে গেছে, আরেকজনের সাথে বিয়ে করছে।
মোর্শেদার ঘরে তো আপনার মেয়ে ছিল না?
হ্যাঁ মেয়ে ছিল।
ঠিক আছে বলুন, তারপর?
তারপর ও এইভাবে আমাকে ডাকছে, পরে আমি চাই না একে যে ও তো আমাকে পুলিশে দেয়, এক পর্যায়ে আমি এই ইয়া থানায় মোহাম্মদপুর থানায় গ্রেপ্তার দেখাই ওই নারী নির্যাতন মামলাটা। এখানে মাদকের কিছু লোকজন এডিট ওরা মাদক নিত, ওদের সাথে ওই দারোগার পরিচয়, তখন আমি বলছি আমাকে ওই থানায় নিলে মারতে পারে টর্চার করতে পারে, তাহলে এই থানায় গ্রেপ্তার দেখা ওই থানায় জানাইব। পরে আমাকে এই থানায় গ্রেপ্তার দেখায় ওই থানায় ফোন দেয়, পরে ওই থানার ওই খিলগাঁও থানার অফিসার আয়া মোহাম্মদপুর থানার থেকে আমাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমাকে এই মামলা,
আপনি কি সারেন্ডার করেন?
হ্যাঁ সারেন্ডার। হ্যাঁ
কেন করলেন?
এটা করলাম যে পারুল যদি ওই মানিকরে দেয়া নেওয়াটা হতে পারে, ওরা তো হাত কেটে ফেলাইছে আগে শান্তর বা আরেকজনেরও হাত কেটে ফেলাইছে, যে এমন একটা কিছু করতে যে আমি আগে
আগে থেকে নিজে থেকে থানাতে
চলে যাই। পরে আমি যখন থানাতে চলে যাই তখন আমাকে এই খিলগাঁও থানার পুলিশে রাত্রে আটটা বাজে এই মোহাম্মদপুর থানা থেকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে পরে আমাকে যখন জেলে দেয়, জেলে দেওয়ার পরে দেড় মাসের ভিতরে ও একদিন কোর্টে আসে, যে ওই দিন কোর্ট তারিখ পরে আমি খবর দিই, পরে কোর্টে আসে। কোর্টে আসার পরে দেখি ওর এটা খুব ছিলি পর্যন্ত ওই দাগ গুলা দেখা যায়, খুব ভয়াবহ দেখা যায়। তখন কোঠায় ও কান্দা দেয় আর ও একটু রকনীয়, খুব মানে একটু অহংকারী, খুব সুন্দরী মেয়েরা মানে এরকমই হয় খুব একটু অহংকারী। বা ও তখন একটু ভেঙে পড়ে যে আমার বলছে যে ও আমাকে আপনি করে বল তো বেশি বলছে আপনি এটা কি করছেন আপনি। আমি বলছি যে তুমি আমার মাকে যদি জেলে রাখা তুমি আমার সাথে এবিডিবিট করো না, আপোষ করো না, আবার ওই ছেলের সাথে চলে যাবো তাহলে আমি কি করবো, আমি সবকিছু ত্যাগ করি আমি তোমার মারছি, কিছু করার নাই। পরে বলছে যে সমস্ত আসামিরা লোকের আসামিরা চায় রয়েছে, যাই হোক পরে বলছে যে আসামিরা বুদ্ধি দিছে যে আপনি যদি এবিডিবিট করেন এখন নিয়ে যেতে পারবেন ওরে। তখন আমি বলছি যে আমার উকিল আছে, ওই উকিলের সাথে তুমি যাই কথা বলো। তখন উকিলের সাথে যাই কথা বলছে, যাই হোক ওই পরে এবিডিবিট সই দিল যে সামনে, পরে সই দেওয়ার পর আপনাকে
আচ্ছা আপনাকে নিয়ে গেল,
নিয়ে গেল
কেন তুলে নিল,
নিয়ে গেল ওই যে তুলে নিয়ে গেল, এটা ওর মর্জিটা আমি তখন বুঝতে পারলাম না কিরকম বিষয়, নাকি গালে টান দিছে এখনো, কি কেউ সাপোর্ট নাকি মানে সাপোর্ট করতেছে না এই জন্য না কি বিষয়টা আমি বুঝতে পারলাম। যাই হোক, পরে এটা হচ্ছে 2008 সালে। তারপর আলাই দিলে ভালোই, ওর সাথে আবার মিশলাম, কিছু কয় না কয় না। পরে এই যে 2010 সালে, এবার একদম
মানিকের সঙ্গে কি ওই সময় তার কোনো যোগাযোগ নাই?
যোগাযোগ নাই মানুষের, মানিকের সাথে শুনছি ও নাকি বিদেশ গেছে।
আচ্ছা,
পরে যোগাযোগ নাই। 2010 সালে বুঝে ও আসছে, আসার পরে আবার ওর সাথে ফোনে যোগাযোগ, যখন আমার সাথে ধরা পড়ে যায় তখন এইটা এই কাহিনী। পরে একদিন কি করলো, আমার মুর্শিদা যে প্রথম স্ত্রী ওর, ও আমাদের বাসায় গেছে, যাওয়ার পর পারুলি দেখতেছে ওর পেটে বাচ্চা, পিকনিক। তখন ও পারুলির মাথা খারাপ হয়েছে যে ওর পেটে বাচ্চা কেন,
মুর্শিদা।
তখন আমি বলছি ও আমার স্ত্রী না, ওর পেটে বাচ্চা থাকতে পারে না। তখন ও এই বিষয়টা মানে নাই, তখন বলছে যে তুমি যে জায়গা কিনছো ওই জায়গা যদি আমার মেয়ের নামে অর্ধেক দাও তাহলে আমি থাকবো, নাহলে এই মুহূর্তে আমি চলে যাবো, এরকম ভাব বিশাল জোরগা লাগাই দিছে। তখন আমি এক পর্যায়ে মাইন্ডা নিলাম ওর কথা, যে জায়গাটা রেজিস্ট্রি করে দিলাম। তারপরের দিনই ও চইলা গেল, চইলা যেয়ে মানিকের সাথে তারপরের দিনই বিয়ে করলো, সরাসরি
মানিককে সরাসরি
বিয়ে করলো তারপরের দিন। তখন আমার মাথা হেলম সিলেকশন হয়ে গেছে এইভাবে, আজকে এই যে এই 4টা বছর এইভাবে আমি তখন করা যাই বিভিন্ন ভাবে মানসিক টেনশনে। তখন এই যে এই চুরির এই কাজ থেকে আমি বেড়ে আসি, যেগুলা তো এইসব টাকা পয়সা কার জন্য কামাম, পরের হাতে মাস ধরে খেয়ে কার কাছ জন্য এই টাকা পয়সা কামাম, সেই তো নাই। আর যখন আমি বাড়িতে আসা পড়ছি, তখন বাড়িটা যখন পরিচালনা শুরু করছি, তখন দেখছি এই যে রেডিওর FM শুনা, মানে আমার বিভাগ যখন জায়গা দিল যে কার জন্য করলাম, আজ তো আমি একখানে এখন নিজে রান্না করে খাই। আর যখন আমার টাকা পয়সা ছিল আরো 5 জন রে অল টাইম আমি খরচ দিছি, হেসি নিজের যে গাড়ি দিয়ে ড্রাইভ করে নিজে নেশা করতে গেছি, টাকাকে টাকা বলি নাই কোনো কখনো, টাকাকে মূল্যায়ন দিই নাই। আজকে আমার এই পরিস্থিতির শিকার হয়ে আমি এই পর্যন্ত।
এখন আপনি কি করেন?
এখন আমি বর্তমান বেকার আছি, একদম বেকার।
আপনার তাহলে চলে কিভাবে?
চলে ওই বাড়িটা আছে, ওই বাড়িটা আমি আর বিক্রি করি নাই, বাড়িটা আছে, বাড়িটার 3টা 4টা রুম, 3টা রুম ভাড়া দিছিলাম, তাই কিছু টাকা আবার একটা সমিতি থেকে 20,000 টাকা আমি লিছিলাম যে একটা কিছু করব, আর বাদ বাকি কিছু কাম কাজ আছে ওটা করছি। এখন আছে যে আমি একটা ব্যবসার সাথে জড়াবো, এই ধরনের
অবস্থার মধ্যে আপনি আছেন। আপনার স্ত্রী মুর্শিদাকে নিয়ে আপনার সাথে?
হ্যাঁ, মুর্শিদা আছে আমার বড়, ওর ঘরে যে বড় মেয়েটা, মেয়েটা 9-এ পড়ে, আর পারুলের ঘরে যে মেয়েটা, মেয়েটা 3-তে পড়ে, আর ছেলেটা এবার বুঝি নার্সারি থেকে পাশ করে।
ছেলে মেয়ের সঙ্গে আপনার যোগাযোগ আছে?
হ্যাঁ,
3 ছেলেমেয়ের সঙ্গে আছে। তারা জানে আপনার জীবনের এই ঘটনাগুলো?
আমি বুঝতে দিই না কখনো, মেয়েদেরকে লেখাপড়ার সব দিকে আমি ওদেরকে কন্ট্রোলে রাখছি সবসময়, নিজে ডাক নিছি, যত কিছু করছি আমি এই শিক্ষার দিকে খুব যোগ্যতা খুব ই দিছি।
আপনার সন্তান যদি কোনোদিন বড় হয়ে জানে যে আপনি এই সব করে আজকে আপনি জায়গাটা এসেছেন, আপনার রিফেন যে বাড়িটা যে খরচ দিয়ে আপনি চলেন সেটাও চুরির টাকা দিয়ে করা, আপনার সন্তান যদি কখনো এটা জানে আপনার কেমন লাগবে?
আমার তো খুব খারাপ লাগবে, এই জন্য আমি তো এই জন্য মুর্শিদা যেখানে ভাড়া রাখছি ওখানেই আছে, আজও পর্যন্ত মেয়েটা ওখানেই পড়ে, আমি আজও পর্যন্ত ওদেরকে টঙ্গিতে নেই।
আপনার সন্তানকে যদি কেউ কোনোদিন বলে যে তোর বাবা চোর,
এই জন্যই তো আমার তো খুব অপরাধী মনে হয়। এখন আমি কি করবো, এর থেকে কিভাবে বেরিয়ে আসবো? পুলিশ আমাকে ডিস্টার্ব করছে, এই যে এই বছরের ভিতর ওদিনও কিছুদিন মাস দুয়েক আগে ডিবি পুলিশ, গাজীপুর ডিবি পুলিশ, আন্তর্জাতিক সিভিল টিম, ওরা মাইকোর ভিতর উঠে চোখ বাইন্দাও অমানবিক টর্চার। আমি বললাম যে বারবার যে স্যার আমি কিন্তু এগুলা করি না, আমি করলে কিন্তু এত কষ্ট করি না, তখন আমাকে ধরতে পারতেন না, তখন ধরো মাত্র আমি 20,000 দিয়ে দিতাম, আমার বাড়ির থেকে আপনার সূর্যের টাকা আনতো, আপনি আমার ধরতেই পারতেন না, আপনি ধরার আগে আপনার সোস আমাকে পুলিশে ফোন করে দিয়ে দিত।
তার মানে আপনি লাস্ট কত বছর যাবৎ এই পেশাতে নাই?
এই পেশাতে যে 2011 সালের পর থেকে
চার বছর যাবৎ নেই, কিন্তু পুলিশ এখন আপনাকে সন্দেহ করে এবং আপনি সারাটা জীবন ধরে সামাজিক ভাবে আপনি মানুষের কাছ থেকে এই চোর, যারা আপনাকে চেনে তারা সেটা হিসেবেই জানবে এবং জীবনে অন্যতম ভাবে আপনি পরাজয় হবেন যদি আপনার সন্তানদের কেউ কখনো এটা বলে গালমন্দ করে যে তোর বাবা চোর, এবং সন্তানরা এসে যদি আপনাকে প্রশ্ন করে যে তুমি নাকি চোর ছিল একটা সময়, এই প্রশ্নের উত্তর আপনি কোনদিন দিতে পারবেন না। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটিতে আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি। আজকে যেই ছেলেটি এখানে এসে জীবনের অপ্রিয় সত্যগুলো লাখো মানুষের সামনে বলে গেল, এরপরে সমাজের অসংখ্য অসংখ্য মানুষ তাকে চোর বলার সম্ভাবনার জায়গাটা অনেক অনেক বেশি পরিমাণে বেড়ে গেল আমরা বলতে পারি, কিন্তু তার মোটিভ ছিল অন্যতম মোটিভ, যেটা সাধারণত কমন মোটিভ আমরা বলি, তার মতো ভুল যেন বা অপরাধী যেন সমাজে কেউ না হয়, সেই জায়গাটিতে আমরা তার মুখ থেকে শুনবো। কিন্তু আমি এতক্ষণ শোনার পরে আমার কাছে যেটা মনে হয়েছে, একজন ছোট্ট শিশু যে পুরো দুনিয়াবি কোন বিষয়গুলোই সামাজিকভাবে অর্থনৈতিকভাবে বোঝে না, শুধুমাত্র পেটের খাবার জোগাড়ের জন্য সে প্রথমে টোকাই হল এবং টোকাই থেকে সে কখনো বাংলাদেশ কখনো ভারতের বিভিন্ন জায়গায় এবং এই ভাঙালির বিভিন্ন জিনিসপত্রগুলো কালেক্ট করে 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 সে বিক্রি করত, এতে তার কোন রকম দিনের খাবার জুটত। এই কাজগুলো করতে করতেই সে একসময় চুরি করা শুরু করল এবং চুরি করতে করতে তার পরিণত বয়স হয়েছে, সে একের পর এক সামাজিকভাবে ভুল করেছে, বৈবাহিক জীবনে ভুল করেছে এবং ভুল করে করে তার জীবনটা আজকে এখানে এসেছে। এই যে টোকাইগুলো রাস্তায় ঘুরে বেড়ায়, তারা হয়তো ওর মতোই জীবনযাপন করে কিংবা ওর চাইতে দুর্ধর্ষ জীবনযাপন করে, সেই জীবনযাপনের গল্প আমরা কেউই জানি না, কিন্তু এরকম একজন টোকাইকে আমরা চাইলেই আমাদের সমাজে সুস্থভাবে বাঁচার অধিকার দিতে পারি। এরকম একজন টোকাইকে আমরা চাইলেই পরিবার থেকে যাতে এরা কোনোভাবেই সমাজে বোঝা না হয়ে যায় সেই জায়গাটিতে আমরা কাজ করতে পারি। কারণ একটা কথা আছে, এদেরকে বাদ দিয়ে সমাজে যারা খারাপ কাজ করছে, রাস্তায় বের হলেই আপনি যাদের সামনে পড়ছেন, এদেরকে বাদ দিয়ে আমরা কখনোই, এদেরকে সাইড করে রেখে আমরা কখনোই ভালো থাকতে পারবো না। ভালো থাকতে হলে সবাইকে নিয়ে ভালোভাবে থাকতে হবে। আমি আপনাকে প্রশ্নটা করতে চাই যে আপনি কেন যাহা বলিব সত্য বলিব এই অনুষ্ঠানটা শুনে আপনি ভালো হওয়ার চেষ্টা করেছেন, আপনি যেটা বললেন, আপনি কেন যাহা বলিব সত্য বলিব এসে আপনার জীবনের এই অপ্রিয় সত্যগুলো লাখো মানুষের সামনে বললেন? কারণ এরপরে তো আপনার সম্পর্কে, এটা তো ডকুমেন্টারি শো, এটা লাখো মানুষ জানবে, এটা সারা জীবন
তারা করছে যে আমি আসলে এখন আমি খাবারের জন্য যতটুকু কষ্ট করতেছি এখন আমি বুঝতে পারছি যে আসলে খাবারের জন্য মানুষ অনেক কিছু করে, কিন্তু আমি যে ধরনের ভুল করছি শুধু টাকার স্বর্ণই আনতাম, এই ধরনের ভুল তো মানুষের অর্থনীতি এবং এরও এই ধরনের হেদের বাচ্চা কাচ্চার ও তো লেখাপড়া করবে, এদের এই সম্পদটা নিয়ে আসতাম, এটাই না আমি বিলাসিতা ভাবে করতাম, এটা ঠিক না। আমার বিভাগ আমাকে বারবার তাড়না করত যখন আমি এই যাহা বলিব সত্য বলিব এই অনুষ্ঠানে যখন এই বিজ্ঞাপনটা আসলো যে তুমি আমি তোমার ভেতরেই প্রবেশ করি, তুমি কি করে আমার থেকে বের হবে? হ্যাঁ, তখন আমার বিভাগের সাথে আমি যুদ্ধ করছি বারবার,
এবং এই জন্যই আপনি আজকে লাখো মানুষের সামনে সেই কথাগুলো বললেন। প্রিয় শ্রোতা, আমরা এবার মুখোমুখি হব আমাদের অনুষ্ঠানের যিনি এক্সপার্ট, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। তার কি বলার আছে? ডক্টর তাজুল ইসলাম, আপনি খুব মনোযোগ দিয়ে আজকে পুরো অনুষ্ঠানটা শুনেছেন, আমরা কি বলবো, এটা একটা চোরের আত্মকাহিনী নাকি আমরা এটা বলবো যেটা একটা টোকায়ের আত্মকাহিনী, নাকি আমরা এটা বলবো এটা একটা সম্ভাবনাময়ী মানুষ ছিল যে মানুষটিকে সামাজিকভাবে আমরা প্রতিপালন করতে পারিনি, সেই ব্যর্থ সমাজের একটা আত্মকাহিনী? আপনি আসলে কিভাবে এই এই পুরো বিষয়টাকে আপনি অ্যানালাইসিস করতে চান এবং এখান থেকে বের হয়ে আসার জন্য আপনি, যারা আজকের এই অনুষ্ঠান শুনছে, যদি আজকে আবুল হোসেনের মতো কেউ থেকে থাকে তাদেরকে আপনি কি মেসেজ দিতে চান?
যা বলিব সত্য বলিব অনুষ্ঠানের সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের অতিথি যিনি আবুল হোসেন, কাহিনী অনেকটা আমরা সাধারণত এর আগে আমরা লক্ষ্য করেছি, যারা নিয়মিত অনুষ্ঠানটা শোনেন, যে যারা আসলে অপরাধী হয়, চোর ডাকাতি হত্যা আগামী বা অপরাধী হয়, তাদের একটা সাধারণ একটা প্যাটার্ন থাকে, সাধারণ প্যাটার্ন ব্যতিক্রম নীতি আছে, কিন্তু কমন একটা সুন্দর জিনিস, যেমন তারা খুবই দরিদ্র পরিবারের থাকে, নিম্ন পরিবারের থাকে, তারা খুবই অশিক্ষিত থাকে, অথবা মেধা খুব কম থাকে, যে লেখাপড়া করার সুযোগ করতে পারে। এই যে আমি আজকে শুনলাম যে এই আবুল হোসেন যে লেখাপড়া করতে পারেনি, সেই কিন্তু এমন কয়েকটা এখন জানে যে চাবি সারে সে আলমারি খুলতে পারে। আপনি কি ভাবতে পারেন আমাদের মতন কতজন শিক্ষিত লোক, কতজন মেধাবী লোক আমরা তা করতে পারি? অর্থাৎ কার মেধা কোন দিকে আসে তা তো বলা যায় না, সেই জন্য মেধাকে বিভিন্নভাবে খাটিয়ে তারা জীবনে উন্নতি করতে পারতো, সেদিকে আমাদের পরিবার এবং আমাদের নজর দিতে হবে। তাহলে ক্ষেত্রে সুদূর করা শুরু করা এই জন্য তাদের সুদূর সেদিকে তাদেরকে পেটে রাখা ঠেলে রাখা তারা করবে। এই যে চিন্তা দিয়ে করে সে অনেক টাকা পয়সা আছে এইভাবে সে জীবনটাকে একটা অন্ধকার গলির দিকে নিয়ে গিয়ে সে তার মতো জীবনযাপন করছে। এখন আরেকটা জিনিস লক্ষণীয় যে পুলিশ তাদেরকে ধরত কিন্তু তারা যেহেতু ওই চুরি করে টাকা পয়সা পাইত আবার টাকা দিয়ে পুলিশের হাতে পেয়ে যেত। যদি আবুল হোসেন এই অনুষ্ঠান শুনে সত্যিই তার মনের ভিতরে পরিবর্তন আসে এবং সে মনে করে যে এই অন্ধকার এবং খারাপ কাজটা তাকে মানে পরিচয় করতে হবে, আশা করি এটা থেকে সে চুরিচুরে নিবৃত্ত হবে। তার যে মেধা আছে, তার যে দক্ষতা আছে, তার যে নেতৃত্বের গুণাবলী আছে সেগুলি সে ব্যবহার করে খুব ভালোভাবেই স্বাভাবিক এবং সুস্থ পথে সে কিন্তু তার জীবন নির্বাহ করার মতন উপার্জন করতে সক্ষম হবে। এটা আমি বিশ্বাস করি। চাকরির কথা বিশ্বাস করতে হবে এবং অর্থ অভাবটা তাকে মেনে নিয়ে ধর্মীয় পথে, নৈতিক পথে, সুন্দর পথে, ভালো পথে সে আবার ফিরে আসবে। সকল পাপটা পুরাটা মুছে দিয়ে আবার নতুন করে আলোকিত জীবনযাপনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হবে। আজকের অনুষ্ঠানে সে এই প্রতিজ্ঞা নেবে এবং এইভাবেই সে সৎ সুন্দর আলোকময় পথে ফিরে আসবে। আমরা
অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম আপনাকে।
আপনাদের সবাইকে ধন্যবাদ।
ওকে প্রিয় শ্রোতা, এই পর্যায়ে যাহা বলিব সত্য বলিব নিয়মিত সেগমেন্ট। আমরা এই সপ্তাহে যাদের কাছ থেকে চিঠি এবং মেইল পেয়েছি সেটা আমরা শুনব এবং সেটা আমাদেরকে পড়ে শোনাবে আর জে রাজু।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইওর সেলফ।
আমি রতন বাসখালি থেকে লিখছি, কিবরিয়া ভাই আমার সালাম নিবেন, এই অনুষ্ঠানের সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। ভাইয়া আমার এই চিঠিটি অবশ্যই পড়বেন, তাহলে অন্তত জীবনে একটি ভালো কাজ করা হবে। আজ থেকে 12 বছর আগে আমি রাজনীতির সাথে জড়িত ছিলাম আর তখন আমি ক্ষমতার অপব্যবহার করি। আমাদের জেলা শহরের হাসপাতালের একটি ডাক্তারকে প্রচণ্ড মেরেছিলাম, সে একটি রিপোর্ট দিচ্ছিল না, যদিও রিপোর্টটি আমরাই জোর করে নিতে চেয়েছিলাম এবং সেটি ছিল একটি অবৈধ রিপোর্ট। আর সেটি না দেওয়ার কারণেই তাকে আমি এবং আমার দলের অন্য কয়েকজন মিলে প্রচণ্ড মারি। এখন আমি রাজনীতি করি না, সাধারণ জীবনযাপন করি, কিন্তু সেদিনের সেই কাজের জন্য আমি লজ্জিত। আমি চাই কেউ যেন আর ক্ষমতার অপব্যবহার না করেন। সবাই ভালো থাকবেন।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইওর সেলফ।
অনেক অনেক ধন্যবাদ রাজু তোমাকে, এবং একই সাথে ধন্যবাদ জানাই এই বন্ধুটিকে যার উপলব্ধি আমাদের লাখো মন ছুঁয়ে গেছে আমরা বলবো, এবং একই সাথে আমরা যারা এরকম পর্যায়ে আছি তারা যেন তার মতোই ভুলগুলো না করি। আমরা সবসময় একটা কথা বলি, একজন অপরাধীকে দেখিয়ে দিয়ে আপনাকে বলতে চাই আপনি অপরাধ থেকে বিরত থাকুন, নইলে তার মতো পরিণতি আপনারও হবে। শেষ করছি আজকের মতো রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব। আমি আর জে কিবরিয়া বিদায় নিচ্ছি। আগামী রবিবার ঠিক রাত 12টায় আমি আবারও ফিরে আসব, এবং আপনি যদি আমার এই অনুষ্ঠানটিতে যোগ দিতে চান মানুষকে সচেতন করবার জন্য তাহলে ফোন করবেন আমাদেরকে। ফোন নম্বরটি হচ্ছে 09613892892। শীতের রাতে যারা এতক্ষণ পর্যন্ত জেগে আমার সঙ্গে ছিলেন তাদেরকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন।
40 কোটি ভোক্তার বিবেক
আপনাকে প্রতি
মুহূর্তে
সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্য যাহা বলিব সত্য বলিব। FM 89.2